exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বুধবারের রাত, সময় রাত 11টা, এবং আজকে যে জীবনের গল্পটি আমি এখানে প্রচার করতে যাচ্ছি সেটার শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু ভূমিকা দিতে চাই অন্যরকমভাবে। সেটা হচ্ছে, বইমেলাতে গিয়েছিলাম আমি, সেখানে এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়। তিনি আমাকে হাতে একটি বই ধরিয়ে দিলেন। তিনি আমাকে বললেন যে এই বইয়ে যার জীবনের গল্প নিয়ে আমি যে উপন্যাসটা লিখেছি, এই মেয়েটাকে যদি আপনি আপনার হ্যালোইন 920 নিয়ে আসতে পারেন, সেটা ওনার জন্য একটা বিশেষ পাওয়া হবে। আমি বিষয়টাকে খুব লাইটলি নিয়েছিলাম যে এরকম তো কত ঘটনাই ঘটে চারপাশে এই অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু পরবর্তীতে আমি যেটা জানলাম বইটি পড়ে, যাকে নিয়ে ওই বইটি লেখা, উপন্যাসটি লেখা, তার সঙ্গে যোগাযোগ করে, সেটা আমার কাছে মনে হয়েছে রীতিমতো যে এটা একটা বিস্ময়কর ঘটনা। আমরা আজকে সেই মেয়েটিকে এখানে উপস্থাপন করতে যাচ্ছি, এবং তার আগে যিনি আমাকে এই বইটি দিয়ে উপকৃত করেছেন, যিনি নিজে লিখেছেন, তিনি হচ্ছেন কালিমুল্লাহ। এবং এই ভদ্রলোকটি এখন কর বিভাগে কর্মরত আছেন, তিনি একজন সরকারি কর্মকর্তা। যাই হোক, তাকে প্রথমেই থ্যাঙ্কস জানিয়ে আমি আমার অনুষ্ঠানটা শুরু করছি। আর এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের যারা গেস্ট আছেন তাদেরকে দেখবার জন্য। এছাড়া আপনারা কানেক্ট হতে পারেন আমাদেরকে ফোন করেও। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। প্রথমেই আপনার নাম এবং পরিচয়টা আমরা একটু জানার চেষ্টা করি, আপনার নামটা একটু বলেন।
আসসালামু আলাইকুম, আমার নামটা হচ্ছে আকলিমা আক্তার।
আকলিমা আক্তার, আকলিমা বর্তমানে বয়স কত?
26 বছর।
26 বছর বয়স আপনার। জন্ম জেলা কোথায়?
বাগেরহাট।
বাগেরহাটে। লাখ লাখ শ্রোতা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটা শুনছেন, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আজকের এই জীবনের গল্পটা শুধু আপনি না, সবাই মিলে আপনারা শোনেন। শুধু আপনি শুনবেন না, সাথে আরো 10 জনকে নিয়ে শুনবেন। ওকে, শুরু করি। আকলিমা, কোথা থেকে শুরু করবেন? একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে আমাদের যেটা অনুষ্ঠানে হয় আর কি।
ছোটবেলা থেকে যখন একটু করলাম, নানা নানুর মুখ থেকে, তারপরে মা খালাদের মুখ থেকে শুনেছি যে আমার মা নাকি আমাকে 3 মাসের গর্ভ অবস্থায় বাবার বাড়ি থেকে নানার বাড়িতে চলে আসেন।
ওকে, কেন চলে এসেছিল এটা কি জানা ছিল কারণটা?
আমি শুনেছি।
আচ্ছা, এই ফাঁকে আরেকটু বলে নিই যে ওনার মাও এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমরা চাইলে ওনার মার সঙ্গেও আমরা কথা বলতে পারি। আপনি আপনার নামটা একটু বলেন।
আমার নাম তাসলিমা বেগম।
উনি হচ্ছেন আকলিমার মা। তো আকলিমা যেটা বলছিল যে মানে 3 মাস পেটে রাখা অবস্থাতেই আপনি আপনার ভাইয়ের বাড়িতে চলে আসেন, কেন চলে আসেন?
আমি চলে এসেছি, আমার নাবালক অবস্থায় আমার এক চাচাতো ভাই বিয়ে দিছিল।
জি।
কিছুদিন থাকার পরে তার প্যারালাইসিস হলো। তখন আমিও বুঝতে পারি নাই যে আমার ওই বাচ্চাটা পেটে, তখন আমিও অসুস্থ। সে প্যারালাইসিস হয়ে গেল, খাবার দিতে পারে না, তারও ওষুধের টাকা ম্যানেজ করতে পারিনি। তখন আমিও মরার অবস্থায় শুধু এনে বসে কান্নাকাটি করি যে আমি কি করব এখন।
মানে ওনাকে পেটে নিয়ে চলাচল খুব মুশকিল হয়ে যাচ্ছে,
মুশকিল হতো,
উনি প্যারালাইজ ছিলেন।
প্যারালাইসিসে পড়া ওনারও আমি উপরে নামাতে পারিনি,
যে কারণে আপনাকে চলে আসতে হয়।
এই কারণে আমি আর
চলে আসলাম। ঠিক আছে, আকিমা বলেন। তারপরে
আমার মা তো এখান থেকে চলে আসছে, আমাদের মামার বাড়ির অবস্থাও সেরকম ভালো না। মা মানুষের বাড়ি থেকে কাজ টাজ করত, মামা তাকে কেউ কিষণও নিত না, এমন অবস্থায় মানে অত ভালো পারতো না সবার সাথে।
আপনার কি মামা একটাই?
একটা মামা।
এইগুলো গল্পগুলো আপনি পরবর্তীতে বড় হয়ে শুনেছেন?
বড় হয়ে শুনেছি।
আচ্ছা, তো আপনার একেবারে ছোটবেলা যে মেমোরিগুলো আপনার আছে, যে কথাগুলো আপনার এখনো মনে আছে, সেখান থেকে আমরা শুনি।
ছোটবেলা থেকে যতটুকু আমার মনে আছে, আমাদের খাওয়ান দিতে পারতো না মামা, মা কেউ, সবাই অন্যের বাড়িতে কাজ করতো। মামা ঢাকা চলে আসলো যে কিছু করা যায় কিনা। মামা মামির কোনো সন্তান ছিল না, আমাকেই ভালো জানতো, মেয়ের মতো দেখতো। আর বাবা কি এইটাই আমি বুঝতাম না, আর চোখের সামনে তো দেখতাম, কিন্তু ওই যে আমার বাবা এই জিনিসটা আমি কখনো বুঝতাম না। সবাই বলতো যে তুই স্কুলে আসছিস, তোর বাবা তোকে ধরে নিয়ে যাবে। আমাকে যদি ধরে নিয়ে যায় তো আমি কোথায় যাবো? মাকে পাবো কোথায়? সবাইকে কোথায় পাবো?
বাবা জিনিসটা আপনার কাছে ভীতিকর ছিল, ভয় পেতেন?
ভয় পেতাম আমি। এই যখন বলতো আমি স্কুল থেকে চিল্লাতে চিল্লাতে দৌড়ে চলে আসতাম, তো আমি বলতাম বাড়িতে এসে যে আমি আর কখনো স্কুলে যাব না, আমি যদি স্কুলে যাই তাহলে আমার সঙ্গে কাউরে যাইতে হবে। বড় খেলা বলতো যে আচ্ছা ঠিক আছে আমি তোমার সঙ্গে যাবো, কারণ মা তো যাইতে পারতো না, মা তো অন্যের বাড়িতে কাজ করতো। তো আমার বড় খালাই আমাকে নিয়ে গেল, তো আমি জানলার কাছে বসতাম। আমার খালা জায়গায় বলে আসতো যে ওরা জানলার কাছে বসতে দিতে হবে, আমি যে সুযোগ থাকবো ও যাতে আমার দেখতে পারে, স্যারদেরও বলা আছে। পরে আমি জানলার কাছে বসতাম, আমার খালা কলা বাগানে বসে থাকতো, আর আমি তাকায় তাকায় দেখতাম যে আসে কিনা। তো স্যাররা বলতো যে মেয়ে স্কুলের ভিতরে ক্লাস করে আর খালা তার কলা বাগানে ক্লাস করতেছে। এই করতে করতে স্কুলে সাহস হলো, ভয় পাতাম না। তখন বুঝলাম যে সে বাবা তো মারাই গেছে, আর বাবা কেন আমাকে ধরে নিয়ে কি করবে। সাহস হলো তো, স্কুলে খুব ভালো ছিলাম, পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড এর ভিতরে থাকতাম। খাওন জোগানোরও কষ্ট ছিল, কারণ এমনও দিন গেছে যে একজনের খাবার 2-3 জন মিলে খাওয়া লাগছে।
হুম হুম হুম
কেউ কিছু চাল দিত, তাই রান্না করে খেত সবাই, আর কি ঠিক মতন খাওয়া হতো না। এই করে মা যখন দেখছে যে ওইখানে ইসে হচ্ছে না, পেটে ভাতে খাইয়ে 200-100 টাকা প্রথমে দিত, 500 টাকা
মানুষের পাশে
দিত।
কাজ করে।
হ্যাঁ,
হুম
তারপরে মামা বলল কি যে তুই ঢাকায়, তোর ভাবি যে গার্মেন্টসে চাকরি করে, ওই গার্মেন্টসে ঢুকে দেওয়া যায় কিনা। পরে মা ঢাকা আসলো, গার্মেন্টসে ই করলো, আমার ওই খালার কাছে রাখে আসলো। নানু ছিল, নানু দেখাশোনা করতো। 5-এ পরীক্ষা দিলাম, তার আগে আমার হাত ভেঙে গেছিল। আমি স্কুলে যখন খেলাধুলা করতে যাচ্ছি, ডান হাতটা ভেঙে গেছিল। তো আমি অনেক চিল্লাচ্ছি, পরে বাড়িতে নিয়ে আসতে কোনো অবস্থাতেই হয় না। পরে কারোর কাছ থেকে কিছু টাকা নিয়ে হাসপাতালে নিয়ে গেল, পরে বলল যে হাতটা এখান দিয়ে ভেঙে গেছে।
হুম হুম
সবাই কান্নাকাটি করতেছে যে খাবার জোগাতে পারি না, এখন কিভাবে চিকিৎসা করব। তো মামার কাছে জানালো, তখন তো আর ফোনের যুগ ছিল না, চিঠি দিয়ে জানাতো, তাও তো অনেক সময় লাগে যেত। 5-6 দিন পরে মামা আবার একটা চিঠি লিখছে যে তো ওরে নিয়ে একটু ঢাকা আসো, দেখি কি করা যায়।
আচ্ছা, তখন মামা আর মামি দুজনই ঢাকাতে ছিল।
ঢাকাতে ছিল,
আচ্ছা,
আমার বড় খালা ছিল আর আমার নানু ছিল,
ও ওনাদের কাছে থেকে লেখাপড়া করতেন,
লেখাপড়া করতাম,
মাও তখন গার্মেন্টসে কাজ করতেন।
গার্মেন্টসে কাজ করতো।
ওই সময়টাতে আপনি কোথায় কাজ করতেন?
ওই সময় আমি কাজ করতাম বার্লিংটন গার্মেন্টস, এই যে
কয় টাকা পেতেন মাসে?
প্রথম যখন ঢুকলাম 300 টাকা বেতনে হেলপারিতে ঢুকলাম, আস্তে আস্তে বেতন হলো 400 টাকা, ওভার টাইম নিয়ে 600-700 টাকা উঠতাম, বাইরের কাছে দিতাম আমি। তারপরে একদিনে দেখি কি ওই মেয়েটা হাত ভাঙা গার্মেন্টস এর গেঁথে নিয়ে এসলো। সুপারভাইজার যাইয়ে বললো যে তাসলিমা, তোমার মেয়ে এরকম এর গেঁথে আইছে, তোমাকে ডাকে।
আচ্ছা,
তখন আমি আসলাম দৌড় দিয়ে, একটু ফাঁকা সেই ফাঁকা দিয়ে দেখি কি যে ও তো আমার মেয়ে না, মানে শুকোই এরকমের হয়ে গেছে, হাত এরকম একখান ব্যাকাতে, মাথা এরকমের। তখন আমি চিনতে পারতেছি না, তখন আমি করলাম কি আপনি মিথ্যে কথা বলেন কি, ও তো আমার মেয়ে না। কয় হ্যাঁ দেখো তোমার ভাই আছে কাছে। তখন আমি চলে গেলাম, গেলি আমারে কাজ দিলো, ছুটি দিলো, আসলাম বাসায়। বাসায় আসার পরে ওরে নিয়ে আসলাম।
এই ফাঁকে ওর বাবার কি অবস্থা? উনি তো প্যারালাইসিসের রোগী ছিলেন, যেটা সে অবস্থা রেখে
প্যারালাইসিসের রোগীর বয়স যখন ওই যে 4 বছর, তখন তো মারা গেল,
উনি মারা গিয়েছেন। এর মা
মারা
ওনার কোনো সম্পদ টম্পদ কিছু দিয়ে যায়নি না? কিছু ছিল না,
কিছু ছিল না, ওই যে কোনো মতে একটু ছিল, ওই যে তাই যে অন্য লোকেরা আর কি।
আচ্ছা, ওনার আত্মীয় স্বজন যারা আছে তারা নিয়ে নিয়েছে
কিছু টাকা দিয়ে আর কি, ওনার ট্রিটমেন্ট চলছে, ও ওনরা আর কি
ও
দলিল করে নিয়ে গেছে।
আচ্ছা আচ্ছা,
তখন সে জায়গা যে তো আর আমার কোনো লাভ নেই।
তো মেয়েকে নিয়ে আসলেন আপনি বাসায় ওই অবস্থায়? তারপরে
হ্যাঁ বাসায় নিয়ে এসলাম। তখন আমার ভাই বলে কি যে এইভাবে কতদিন যাবে, তোকে অন্য কোথাও বিয়ে দি
আপনাকে।
হ্যাঁ আমি কই কি ভাই, আমি বিয়ে আর বসবো না, এখন আমার আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, আমি এই বাচ্চাটা নিয়ে আমি বুকে করে থাকতে চাই, আমি আর কোথাও যাব না। আমি এটিও কোথাও গেলি যদি ও হাই ছাড়ে আল্লাহর আরো পর্যন্ত কান্দে, আমি কোথাও যাব না। তারপরে ভাই আমাকে দিয়ে কোনো প্রকারে পারলো না, ওইভাবে আর কি থাকলো।
জি, হাত ভাঙা অবস্থায় আসলেন আপনি মায়ের কাছে, আসলে মা
মায়ের কাছে আসলাম। মাকে দেখে তো আমি অনেক কান্নাকাটি শুরু করলাম, মা আমাকে নিয়ে বাসায় চলে আসলো। পরে মা মামা আর মামি পরামর্শ করতেছে যে আমাদের তো এখনো বেতন দিতে অনেক দেরি, তো এই অবস্থায় তো বাড়িতে অনেক দিন হয়েছে থাকছে, কোনো ট্রিটমেন্টই চলে নাই, তো এখন যদি আমরা সে বেতন পর্যন্ত অপেক্ষা করি তো তো বিষয়টা আরো জটিল হয়ে যাবে, তো দেখো কারোর কাছে কোনো টাকা পাও কিনা। বলে আমার খালু ফুটফতে চায়ের দোকান দেয়, তার কাছেও বলল, পরে সে 500 টাকা দিল। তো ডাক্তার বলল যে 500 টাকা নিয়ে আসতো, এক্সরে করতে করতেই তো 500 টাকা চলে যাবে। পরে আমার মামা বলল যে ই করো তো ব্যথা টানানোর জন্য কিছু ওষুধ দাও, মেয়ে তো শুধু চিল্লায়, ব্যথা টানানোর জন্য ওষুধ দিল। আর এক্সরে করে পুরোপুরি শিওর হলো যে এটা ভেঙে গেছে, পরে একটা ই দিয়ে দিল এইভাবে হাতটা রাখতে, যে কপাল ভালো হলে আস্তে আস্তে জোড়া লাগতে পারে। পরে আমার নানু বলল কি আমি ওকে নিয়ে দেশে চলে যাই, কত গাছ গাছটা আছে দিলে নাকি হাত ভালো হয়, তো এটা দিয়ে আমি দেখি যে কি করা যায়। পরে আমার নানু আমাকে নিয়ে দেশে চলে আসছে, কি নতা টতা দিয়ে এখানে ভিজে টানা বেঁধে রাখতো। আস্তে আস্তে হাতটা ঠিক হয়েছে, কিন্তু পুরো ঠিক হয় নাই হাতটা এখনো।
মানে ওটা তো জোড়া লাগার মতো অবস্থা ছিল না, ট্রিটমেন্ট আসলে হয় নাই
হ্যাঁ
সেই অর্থে, যে কারণে এখনো ঝামেলা আছে।
ঝামেলা আছে।
ওকে,
হাত ভালো হলো, 5-এ পরীক্ষা দিলাম, কিন্তু তখনই সিনিয়র পরীক্ষা শুরু হলো। প্রাইভেট পড়ার মতন কোনো সামর্থ্যই ছিল না, কারণ নিচে যতটুকু পারতাম ততটুকু পড়তাম। কিন্তু আমাদের এক স্যার ছিল যে ওরে যদি একটু পড়ায় তাহলে ও একটু ভালো রেজাল্ট করতে পারবে, স্কুলেরও সুনাম হবে। তো স্যার আমাকে বিনা টাকায় প্রাইভেট পড়ালো, তখন আমি 5 মার্কের জন্য আর কি বৃত্তি পাইনি।
ও ওকে ওকে,
তারপরে রেজাল্ট বেরোনোর পরে 6-এ ভর্তি হয়েছি। এখন মা বলে কি কি দিয়ে আমি পড়াবো, আমি তো খাওয়ানি জোগাতে পারি না, তো তোমার পড়াশোনা কিভাবে করাবো। কিন্তু আমার মনে মনে একটা প্রতিজ্ঞা ছিল যে যত কষ্টই হোক না কেন আমি পড়াশোনা চালাই যাব। সবাই আমার জন্য কষ্ট করতেছে, আমি তাদের জন্য কিছু একটা করব, আমি বড় হয়ে সবাইকে দেখাবো। পরে মা মামা সবাই বললো যে হ্যাঁ, ও যখন পড়তে চাচ্ছে, পড়ার আগ্রহ আছে, তোকে ওকে পড়াই। তো আমি কখনো নতুন বই কিনে পড়তে পারতাম না, টাকা লাগবে, মানুষের পুরন বই কিনে কিনে পড়তাম, কেউ খাতা কলম দিত, এই করে করে আর কি পড়াশোনা চালাই যায়। যখন 6-এ ভর্তি হলাম তখন মা একজনের কাছে বলে পুরন বই কিনে দিল। কিন্তু এমন অবস্থা গেছে যে মা খাতা কিনে দিতে পারে নাই, অন্য একজনে লিখে রাখছে, কিছু পাতা বাকি রয়েছে, ওই 30টায় আমি লিখছি। লিখে এই করতে করতে 6-এর বছরও পার হয়ে গেছে, তখন আমি 7-এ উঠছি। 7-এ উঠার পরে মা বললো কি যে কোনো অবস্থাতে তো পড়াশোনা চালানো সম্ভব হচ্ছে না। তো আমি ওই যে কখন পরে যারা ভালো তাদের বললাম যে আমার কাছে প্রাইভেট পড়বা, তো তখন আমি তাদের পড়াতাম 50 টাকা, 20 টাকা, 100 টাকা এরকম দিত,
কতজন স্টুডেন্ট পড়াতেন এরকম?
5-6 জন পড়াতাম। তাদের দিয়ে যা হতো টুকটাক খাতা কলম এগুলো হয়ে যেত, এভাবে আর কি চললাম। এর ভিতরে আমার নানু মারা গেছে যখন আমার 10 বছর বয়স, ঢাকাতে বসেই মারা গেছে। এর ভিতরে আমার মামার একটা ছেলে হয়েছে, এই ছেলেটা নানু ঢাকা বসে পালতো,
জি
তো নানুর ডায়রিয়া হয়েছিল, তিনি চিকিৎসায় এসে মারা গেছে। তখন আমরা সবাই মিলে ঢাকাতে আসছি, কিন্তু এমন অবস্থায় যে কোনো অবস্থাতে আমার নানুরে দেশে নিতে পারিনি, ঢাকাতেই মাটি দেওয়া লাগছে।
আচ্ছা আচ্ছা,
আমি যখন 8-এ উঠছি তখন আমার আশা ছিল যে 8-এও আমি ভালো একটা রেজাল্ট করব, কিন্তু 8-এ তো শুধু বীজগণিত, ইংলিশ গ্রামার এগুলো কেউ যদি দেখায় না দেয় তাহলে তো কোনো অবস্থাতে পারা সম্ভব না।
জি
স্কুলে যতটুকু ই করতাম ওইভাবেই পড়তাম, কিন্তু দেখতাম তো মাকেও বলতাম না যে মা আমাকে একটু প্রাইভেট পড়ান, দেখতামই তো যে সে খাবারই জোগাড় পারে না, তো আমার প্রাইভেট কিভাবে চালাবে।
ওই সময়টাতে আপনার মা কোথায় থাকতো? গার্মেন্টসে কাজ
মা
করতো?
গার্মেন্টসেই কাজ
গার্মেন্টসে কাজ
করতো,
করতো। তখনও কি বেতন বাড়েনি না? ওই 500-600 টাকা দিয়েই চলতো নাকি?
ওই 500-600 টাকাই বেতন বাড়ে নাই। পরে অসুস্থ হলাম আমি,
কি হলো আপনার?
অ্যাপেনডিসাইটিস সমস্যা হলো,
হুম হুম
পিকনিকে। তারপরে হাতে নিডেল ঢুকলো,
আচ্ছা,
নিডেল ঢুকার পরে তখন এইরকম হলো, হাত কোনো ট্রিটমেন্ট নাই, তখন আমার বাড়ি পাঠাই দিলো যে এনে থাকে কি করবো।
ওই সময়টাতেই?
হ্যাঁ
ওকে, একে তো পড়াশোনার জন্যও খরচ নাই, আর ওই সময় আপনার মাও
মা
অসুস্থ।
অসুস্থ,
আচ্ছা, তারপর কি হলো?
তারপরে মাকে তো ঢাকা থেকে বাড়িতে পাঠাই দিল। এখন আমারও চিন্তা হচ্ছে যে কিভাবে মার চিকিৎসা করাবো আর কিভাবে আমি পড়াশোনা করব। ওদের মার দিক মুখের দিকে তাকালে সহ্য করতে পারতাম না যে কি করব কি। পরে সবাই বললাম, খালুরা ছিল তারাও ঢাকা থেকে কিছু টাকা উঠাই দিল,
জি
মামা কিছু দিল, আর গ্রামের থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে পরে মারে ট্রিটমেন্ট করলাম। তো পুরোপুরি সে ভালো হচ্ছিল না, আর ট্রিটমেন্টের আর কোনো ব্যবস্থাও করা হচ্ছিল না, যে টাকাটা ছিল তা দিয়েই কিছু ওষুধ টষুধ দিল।
প্রিয় শ্রোতা, এখানে আপনাদেরকে একটা বিষয় একটু নোট করতে চাই। আজকে আপনারা আকলিমার জীবনের গল্প শুনছেন, এবং আকলিমার যে বলার স্টাইল বা থেমে থেমে বলা, আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু ধৈর্য ধরে আজকের গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য। কজ কিছু কিছু গল্প থাকে যেটাতে আপনাদেরকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করি, এবং সেখানে আপনারা নিশ্চিত ভাবেই কিছু না কিছু পান হ্যালো 8920 থেকে। যে গল্পগুলোতে আমি সবাইকে রিকোয়েস্ট করি, শুধুমাত্র আপনি না, সাথে আরো 10 জনকে শোনানোর জন্য। এবং সেই গল্পগুলো শুনে অনেকেই খুব সন্তুষ্ট চিত্তে ঘুমোতে যান, অনেকেই জীবনের অর্থ খুঁজে পান, অনেকেই হয়তো নতুন করে জীবনটাকে নিয়ে ভাবতে শুরু করেন। তো সেরকমই একটা গল্প আজকের এই জীবন গল্প। এবং এই গল্পটা নিয়ে আমাদের বইমেলাতে একটা উপন্যাস বের হয়েছে, যিনি লিখেছেন তিনি কালিমুল্লাহ নামের এক ভদ্রলোক, তিনি কর বিভাগে কর্মরত একজন কর্মকর্তা। তার কথা আমি পরে বলবো, এবং ইভেন আমরা চাইলে তাকে ফোনেও কানেক্ট করতে পারি অনুষ্ঠানে। ইটস ভেরি ড্রামাটিক স্টোরি, আর আপনাদেরকে একটু ধৈর্য ধরে আকলিমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বলবো। বলুন আকলিমা, তারপর কি হলো?
তারপরে মা বলল যে এটা নিয়ে তুমি টেনশন করো না, আমার যা হয় তা হবে, আল্লাহ যদি আমার হাত দেয় তা আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব।
আচ্ছা, এই এত কষ্ট পাচ্ছেন আপনি, মাও পারতেছে না, আপনি নিজেও টেনে টুনে কোন রকম পাশ করছেন, ভালোভাবে পড়াশোনা করার মতো কিছুই পাচ্ছেন না। একটা মানুষের পুরনো খাতা যেখানে লেখা আছে সেটার উপরে আপনি লিখছেন, এক সেট পুরনো বই পাচ্ছেন, তারপরে পড়তে ইচ্ছা করতো কেন?
পড়তে ইচ্ছা করতো যে আমাদের ফ্যামিলিটা সবাই আমার জন্য কষ্ট করে, তো আমি যত কষ্টই হোক না কেন পড়াশোনা করে কোনো একটা ভালো চাকরি করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য, যাতে এরকম আর কষ্ট করতে না হয়, তাদের জন্য আমি যাতে কিছু করতে পারি।
এই স্বপ্নটা আপনার ছোটবেলা থেকেই মনের মধ্যে
হ্যাঁ,
ছিল?
ছোটবেলা থেকে এই স্বপ্ন,
যেভাবেই হোক না কেন মার মুখে হাসি ফোটাতে হবে, মামার মুখে হাসি ফোটাতে হবে,
হ্যাঁ
তাই কি? ওকে, এইরকম একটা স্বপ্নের পেছনে কিন্তু ওর মার একটা মারাত্মক রকমের স্যাক্রিফাইস। ছোট একটা বাচ্চা যাকে নিয়ে হয়তো সে একটা অন্য সংসার করতে পারতো, সে বয়সটাও তার ছিল, কিন্তু সে সংসার করেনি, করেনি এই কারণে যে এই মেয়েটাকে সে কোনোভাবেই কষ্ট দিতে চায়নি। এবং সে প্রথম দিকে তার যেরকম বলা সেই জায়গা থেকেই বলছিল যে আল্লাহ এটাকে খুব সহজভাবে নেবেন না। চিন্তা করে দেখুন, এবং সে আজ পর্যন্ত অবিবাহিত, শুধুমাত্র এই মেয়েটিকে নিয়ে তার স্বপ্ন এবং মেয়েটিকে নিয়েই তার জীবন যুদ্ধ। আর ওদিকে ওই ছোট্ট মেয়েটি, যে গল্পটি আমরা এখানে শুনছি আকলিমা, তার জীবন যুদ্ধ হচ্ছে যেভাবেই হোক, চেয়ে চিনতে যেভাবেই হোক না কেন, একটু লেখাপড়া করে মার মুখে, মা যে কষ্টটা করে যাচ্ছে মার মুখে একটু হাসি ফোটাতে চাই। ওকে, বলুন তারপর।
তারপরে যখন রাত হতো মা আমাকে জড়াই ধরে না কাঁদতো যে এত কষ্ট মানুষের ছেলে মেয়ে কিভাবে চলাফেরা করে, কত সুখে শান্তিতে থাকে, আমি আমার মেয়েটারে কিছুই দিতে পারতেছি না, কত কষ্ট। কিন্তু আমি মারে বলতাম, মা এখন কষ্ট করি, একদিন না একদিন আমাদের সুখ হবে, আমি চাই যে আমি ভালো পড়াশোনা করে আপনাদের মুখে হাসি ফুটাবো। তারপরে এইটার পরীক্ষা দিলাম, যেরকম আশা করছিলাম সেরকম রেজাল্ট করতে পারিনি, কারণ নিজের উদ্যোগ দিয়ে যতটুকুন পড়েছি ততটুকুনই রেজাল্ট হয়েছে। আমার পড়াশোনা এভাবে চলছে, মা 2-4 টাকা দিত, খালুরা দিত, ওই পাড়াপড়শিরা দিত, এভাবেই করে পড়াশোনা চালায় যাচ্ছিলাম। তো মা যখন একটু সুস্থ হলো তখন বলল যে বসে থাকে কি করব, সবারই তো অভাব অনটন, তো আমি দেখি কারোর বাড়ি কাজ করতে পারি কিনা। পরে তার পাশের বাড়ি তার এক চাচা ওই বাড়িতে কাজ করে, মাস গেলে 500 টাকা দেয়।
এই সময়টাতে একটু এই প্রশ্নটা আমি করছি, আমি জানি উত্তরটা কি হবে, তারপরে ওর কাছ থেকে একটু শুনতে চাই। খাবার দাবারের তালিকাটা একটু শুনি তো, কি খেতেন, মাংস জুড়ত মাসে বা বছরে?
ওই মা যে বাড়িতে কাজ করতো তারা যদি একটু রান্না করতো মাকে দিত, মা সেই খাবারটা বাড়িতে নিয়ে আসতো, তাদের যেদিন ভালো লাগতো দিত, যেদিন ভালো লাগতো না দিত না। তো আমার আর একটা খালা ছিল, খালাকে নিয়ে মা আমি খাবারটা ভাগ করেই খাইতাম।
আচ্ছা,
তো নিজেদের এরকম কোনো সামর্থ্য ছিল না যে টাকা দিয়ে
মাছ মাংস কেনা,
মাছ মাংস কিনে নিয়ে আসবো।
ওকে, গল্পটা আসলে শুরু হয়েছে মাত্র, গল্পটা অনেক দূর যাবে এবং আশা করছি এত দূর পর্যন্ত আপনাদের সবাইকে আমরা পাবো একসাথে। তো হ্যাঁ, মা একটা পাশে কাজ শুরু করলো 500 টাকা বেতনে, আপনি তখন 8 পাস করেছেন, তারপর?
আমি 8 পাস করছি তখন। মা 1 ক্লাস যাওয়ার পরেই মা বলতো যে তুমি পড়াশোনা ছাড়ি দাও, কিন্তু আমার তো ভিতরে একটা জিনিস কাজ করতেছে যে যত কষ্ট হোক আমি পড়াশোনা ছাড়বো না, মাকে বুঝাতাম। কিন্তু আমার বড় খালা আমার মাকে বেশি উৎসাহ দিত যে ও যখন পড়তে চাচ্ছে ওকে ই করিস না। আমার বড় খালা কিন্তু আমাদের দিকে তাকায় এখন পর্যন্ত বিয়ে করে নাই,
বড় খালাও বিয়ে করেনি?
বড় খালাও বিয়ে
কি
করে নাই,
করতো উনি,
আমাদের দেখাশোনা করতো।
দেখাশোনা বলতে কিভাবে দেখাশোনা করতো, কিছু করতো
মানে
উনি?
মা ওই যে মানুষের বাড়িতে কাজ করতো
উনি আপনাকে দেখাশোনা করতো?
সে আমাকে দেখাশোনা
ও
করতো।
আচ্ছা, তো আপনাকে দেখাশোনা করতে গিয়েই মূলত সে আর বিয়ে শাদী করেনি।
হ্যাঁ,
আপনার মাকে যেহেতু কাজ করতে হয় সুতরাং আপনাকে বাসায় এসে দেখাশোনা করতো,
দেখাশোনা করে।
আচ্ছা, তারপর উৎসাহ দিত আপনাকে?
উৎসাহ দিত যে তুমি পড়ো, সমস্যা নাই, মানুষ চেষ্টা করলে তো সবকিছুই করতে পারে। তারপরে আমি আবার পড়াশোনা শুরু করলাম 9-এ, যে 10-এ যখন উঠলাম ছাড়রা বলতো যে এ কি পাশ করতে পারবে? এই খাতা এই কলম ঠিক মতো লিখতে পারে না, খাতা কলমের অভাবে প্রাইভেটও পড়তেছে না। পরে সবাই বলতো যে দেখা যাক, কিন্তু মেয়েটার যখন এত আশা, তো টেস্টেও আমি অ্যালাউ হয়েছি। তো আমি SSC পরীক্ষা দিতে গেলাম, তখন মা কিছুদিনের জন্য ছুটি নিল।
আচ্ছা, তো এই যে SSC পরীক্ষা দিতে গেলেন, SSC তো ফর্ম ফিল আপের টাকা লাগে,
মা কিছু দিল, তারপরে আমার মেজ খালুর কিছু
মানে
দিল,
এটাও মানুষের কাছ থেকে ধার করে
মানুষের
নিয়ে
কাছ
আসছে।
থেকে নিয়ে, ওই যে আর একটু মা হেল্প করলো, মা একটু দিল,
হুম হুম হুম
এই টাকাটা দিয়ে পরে ফর্ম ফিল আপ করলাম। তবে যা সবার থেকে জানে, আমার থেকে একটু কনসিডার করছিল,
একটু কম নিয়েছিল স্কুলে।
হ্যাঁ একটু কম নিয়েছিল।
এই যে এই এই রকম একটা পরিবারে আপনি জন্ম নিয়েছেন, এবং আমাদের সমাজে কি হয়, এরকম পরিবারে নিলে বা বয়স একটু হয়ে গেলে কোনো রকম বিয়ে দিয়ে দেয়, 8-9 পড়ার সময় বিয়ে দিয়ে দেয়। আপনার পরিবার কি চাপ দিত আপনার উপরে, যেহেতু কোনোভাবেই সামাল
না
দিতে
না,
পারতেন,
আমাকে
দিত
এই
না?
কথাটা বলতো না, কারণ যেহেতু দেখছে যে আমার ভিতরে একটা আগ্রহ কাজ করছে, তখন এই কথাটা শুধু বলতো না যে বিয়ে দিয়ে দিব।
আচ্ছা, তো SSC পরীক্ষা আসলো, তারপর?
SSC পরীক্ষা আসলো, পরীক্ষা দিতে গেলাম, সবাই তো ভ্যানে যায়, আমরা কিছু দূর হাইটে যেতাম, আমি আর মা, আমাদের ওইখানে একটা নদী আছে, নদী পার হয়ে
মানে এতটুকু টাকা বাঁচাতেন?
এতটুকু টাকা বাঁচাতাম। তো দুইটা পরীক্ষা হওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়লাম,
পরীক্ষার মাঝখানে?
পরীক্ষার মাঝখানে আমার জ্বর হলো। পরে মা বললো যে একটু পরীক্ষার হলে যাবে, সেই ভ্যান ভাড়া দিতে পারি না এখন, তার ভিতরে আবার অসুস্থ হয়ে পড়লো। পরে কিছু টাকা দিয়ে আর কি ডাক্তার দেখালো, একটু দুই একটা ট্যাবলেট ট্যাবলেট আনি দিল, তাই খাওয়ার পরে জ্বরটা একটু কমলো, পরীক্ষা দিলাম। পরীক্ষাগুলো খুব ভালো ছিল, কিন্তু বাংলা পরীক্ষার দিন সময়ও প্রায় শেষ, আমি খাতাগুলো রিভাইজ দিচ্ছিলাম, এর ভিতরে এক সামনের বেঞ্চে একটা মেয়ে বসে নকল করতেছে, চৌনা স্যার এসে সে নকলটা ধরে এমন একটা ধমক দিল, আমার লেখাগুলো গ্রামার সাইডগুলো লিখছিলাম 2 পৃষ্ঠায়, তো কলমটা এমন ভাবে গেছে যে আমার পুরো পৃষ্ঠাটা 2টা পৃষ্ঠা ফুল কাটা হয়ে গেছে।
মানে আপনি কলম দিয়ে ওখানে কোনো কিছু মার্ক করতে চাচ্ছিলেন, কিন্তু ধমকের চোটে কলমটা আসলে সোজা পথে না গিয়ে
বাঁকা পথে
বাঁকা
চলে
পথে
গেছে,
গেছে, এবং এতে করে মনে হচ্ছে যেটা আপনি অ্যান্সার করেছেন ওটা আপনি নিজে কেটে
নিজে
দিয়েছেন।
কেটে দিছি। হ্যাঁ
এটা কত মার্কের অ্যান্সার ছিল এরকম?
এইটা ওইখানে 30-35 মার্কের অ্যান্সার।
আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা এই পর্যায়ে, এবং যে জীবনের গল্প আজকে আমরা এখানে আপনাদের জন্য প্রচার করছি সেটা শুধু জীবন গল্প নয়, তার থেকে বেশি কিছু। আমরা বারবারই একটা কথা বলি, জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং কোনো বাকি আসলে অনুমান করা যায় না যে জীবনের গল্পটা কোথায় কি আসলে থামবে। যে আকলিমা আজকে এখানে জীবনের গল্প বলতে এসছে, তাকে নিয়ে একটি উপন্যাস হয়েছে, এই গল্প নিয়ে একটা উপন্যাস হয়েছে এবারের বই মেলাতে, বইয়ের নামটা আমি অবশ্যই বলবো, এবং একই সাথে যিনি এই বইটি লিখেছেন উনি আমাকে ইন্সপায়ার করেন আজকের এই অতিথিকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবার জন্য, যে কারণে আজকে আকলিমা এখানে লাখ লাখ মানুষের সামনে নিজের মুখে নিজের জীবন গল্পটা এখানে বলছে। ওই ভদ্রলোকটির সঙ্গে আমরা ফোনে এক পর্যায়ে কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনাদের অনেক অনেক কাঙ্ক্ষিত, আপনাদের প্রিয় হ্যালো 8 9 2 0-র জীবনের গল্প পার্ট 3 তৃতীয় পর্বের বইটি এই মুহূর্তে বাজারে রয়েছে, বইমেলাতে রয়েছে। যারা এটি সংগ্রহ করতে চান তাদের জন্য বলে দিচ্ছি নিয়মটি, আপনি যদি বইমেলা থেকে সংগ্রহ করেন তাহলে বইমেলার 212 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, ওখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এছাড়া আপনি যদি রকমারি.com থেকে সংগ্রহ করতে চান আপনি ফোন দেবেন 16297, আমি আবারও বলছি 16297 এই নম্বরে। এছাড়া আপনি সংগ্রহ করতে পারেন ফার্মগেটের UCC বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে। আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8 9 2 0 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8 9 2 0-তে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন আকলিমার জীবনের গল্প। আকলিমার জীবনের গল্পে ফিরে যাওয়ার আগে আপনাদের আরো একবার মনে করিয়ে দিচ্ছি, জীবনের গল্প পার্ট 3 বইটি এবারের বইমেলাতে আপনি সংগ্রহ করতে পারেন বর্ণপ্রকাশের স্টল থেকে, স্টল নাম্বার হচ্ছে 212, ওখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এবং বইমেলাতে আমি হরহামেশাই যাচ্ছি, আমার সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে। আর রকমারি.com থেকে আপনি সংগ্রহ করতে চাইলে ফোন দেবেন 16297 এই নম্বরে। জীবনের গল্প পার্ট 3। ওকে আকলিমা, যেখানে আমি ছিলাম যে যেভাবেই হোক আপনি লেখাপড়াটা চালিয়ে যাচ্ছিলেন, তাই তো? হ্যাঁ বলুন, তারপর?
আমার একটাই উদ্দেশ্য ছিল, আমি পড়ালেখা ভালো করে আমার মার মুখে হাসি ফুটাবো, তাদের সবার কষ্টটাকে ভুলাই দেওয়ার জন্য এবং সবার মুখে হাসি ফুটানোর জন্য।
জি,
আমার লেখা পুরো কমপ্লিট হয়ে গেছে, সময়ও নেই, মানে লেখাটাকে কমপ্লিট আমি রিভাইজ দিছিলাম, কিন্তু মত অবস্থায় আমার সামনে একটা মেয়ে নকল করছিল, কিন্তু তখন টিউনো স্যার চলে আসছে, টিউনো স্যারটাই ওই নকলটা ধরে ফেলছে। ওই মেয়েটাকে স্যার এমন ধমক দিল, মানে তখন গ্রামার সাইডটা আমি দেখতেছি, দুই পৃষ্ঠা নিয়ে এইভাবে খাতা মেলে গ্রামারটা দেখতেছি, তো আমার কলমটা এইভাবে টান চলে গেছে,
এটা এমন ভাবে মার্কিং হয়ে গেছে যাতে করে বোঝা যায় যে উত্তরটা আপনি নিজে কেটে দিয়েছেন।
কেটে দিছি, কেটে দিছি, এইটাই বোঝা যাচ্ছে। আর
ও
তখন আমার সময়ও ছিল না যে আমি ওইটা ওইখানে কিছু লিখে দেব, সময় শেষ, স্যাররা খাতা টেনে নিয়ে গেছে।
দেখেন,
না জানি
ইউনো যিনি আছেন ওনারও তো কোনো অন্য ধরনের কোনো উদ্দেশ্য ছিল না। বাট এইখানে আমি একটা জিনিস সবাইকে বলতে চাই, বিশেষ করে শিক্ষক এবং টিউনো হোয়াট এভার যারা পরিদর্শক আছেন সবাইকে একটা কথা বলি, আপনি কারো প্রতি কোনো জাজমেন্টে যাচ্ছেন সেটা যেন অন্যকে পেনাল্টি না দেওয়া হয়। কারণ আমি এরকম একজন শিক্ষক পেয়েছিলাম, আমি নামটা মেনশন করবো না, মানে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক, ভদ্র মহিলা আমি বলবো, উনি যখন পরীক্ষাতে কার্ড থাকতেন উনি একটু পর পর হাঁটতেন এবং কি সব জোরে জোরে কথা বলতেন, এত বেশি ডিস্টারবেন্স হতো যে কোশ্চেনে যখন অ্যান্সার করবো অ্যান্সারের জায়গা থেকে বারবার ওনার দিকে কনসেন্ট্রেশন সরে যেত। এক পর্যায়ে মনে হচ্ছিল যে ওনাকে ডেকে বলি যে ম্যাডাম আই এম ফিলিং ডিস্টার্ব, মানে অযৌক্তিক কিছু থাকে না যে উল্টাপাল্টা কথাবার্তা, হয়তো হ্যাঁ কি লিখছো এগুলো তো পড়াইনি, এসবই লিখি, গরু মানুষ করতেছি, মানে দিস কাইন্ড অফ থিং। এটা আসলে বোঝা উচিত, বিশেষ করে এগুলো অনেক সময় আমাদের পরীক্ষায় আমরা যেটা পারি সেটার জায়গা থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যায়। চিন্তা করে দেখুন, ওর ওর জায়গাটা থেকে একটা দুটো মার্কস কম পাওয়া মানে হচ্ছে কত বড় বিপদ সবকিছু মিলিয়ে। ওর সাথে কিন্তু ওর না, ওর পুরো পরিবারের ভবিষ্যৎ জড়িত। হ্যাঁ, তারপর কি হলো?
পুরো গ্রামার তো জানেন ইটুটুতেই অনেক মার্ক, ওইখানেই 35-30 নাম্বার ছিল। তারপরে স্যাররা তো খাতা নিয়ে গেল, এবং ডিউটিতে যে স্যার ছিল তারও পুলিশে আটকায় রাখলো। তো ওইখানে আমার আর কিছু করার থাকলো না, আমি মন খারাপ করে চলে আসলাম। তারপরও মনে বল ছেড়ে দিনে যে নিশ্চয়ই আমি পাশ করবই যদি স্যাররা একটু সহানুভূতি আমার দিকে দেখায়, কারণ ওটা ক্রস চিহ্ন ছিল না, শুধু এইভাবে একটা টান ছিল। তো এই করতে করতে রেজাল্ট বেরোলো, কিন্তু কপাল আমার, সেটাও আমার কপাল খারাপ। আমি অঙ্ক ইংলিশে বিজ্ঞানে কিছুতেই ফেল করিনি, আমি সেই বাংলাতেই ফেল করছি।
আহা, চিন্তা করে দেখুন, একটা ধমক আপনি পেনাল্টি দিলেন যাকে, তার পেছনের স্টুডেন্টের ভবিষ্যৎটাকে শেষ করে দিল। আপনি ওই 30 মার্কস পেলে আপনি পাশ করতেন,
অবশ্যই পাশ করে যেতাম আমি।
দেখেন, পরীক্ষার পরিদর্শক যারা তারা শুনছেন আজকের এই গল্পটা, আমি বিলিভ করি আজকের পর থেকে আপনারা হয়তো এই বিষয়টাতে একটু সতর্ক হবেন, প্লিজ। হ্যাঁ বলুন, তারপরে?
তারপরে রেজাল্টটা পাইয়ে তো মানে আমাদের পরিবার এবং আমার, যে আমি কিভাবে পড়াশোনা করে কিভাবে পরীক্ষা দিছি আর আমার রেজাল্ট এরকম হলো, আমার তো বিশ্বাস করারই কথা না। তখন সবার চোখে কান্না চলে আসলো যে কি হয়ে গেল। স্যাররাও কখনো বিশ্বাস করতে পারলো না যে এই মেয়েটা পরীক্ষায় ফেল করবে। পরে আমি স্যারের বিষয়টা খুলে বললাম যে স্যার এই একটা কাহিনী হয়েছে, এজন্য হয়তো আমার রেজাল্টটা এতই খারাপ হয়ে গেছে। পরে স্যাররা আমাকে সান্ত্বনা দিল যে আশা ছাড়িয়ে দিও না, তুমি পরবর্তীতে আবার পরীক্ষা দাও, তুমি খুব ভালো রেজাল্ট করবে। তারপরে সত্যি খুব খারাপ লাগলো, এটা খারাপ লাগারই বিষয় যে সবার পরীক্ষার সাথে সবার জীবনের সাথে আমার জীবনটা তো মেলে না। আমি কত কষ্টের মাঝে পরীক্ষা দিছি, আর আমার এত দুর্ভাগ্য কপাল যে একটু সময় পেলে হয়তো আমি ওইখানে লিখে দিতে পারতাম যে আমার প্রশ্নটা আমি কাটিনি, আমার কলমের দাগ পড়ে গেছে, প্রশ্নগুলো সঠিক। তো আমি তখন আবারও পড়াশোনা মনোযোগ হলাম, মাকেও বুঝালাম যে মা ভুল মানুষেরই হয়, তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, আমি পরবর্তীতে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করব, আপনি সে রেজাল্টটা পাইয়ে আপনি খুবই
খুশি হবেন,
খুশি হবেন। তো আমি আবারও পরীক্ষা দিলাম, কিন্তু কিন্তু সেইখানে একটু বিষয় আছে যে আমি 3.99 পাইছি,
4 হয়নি,
4 হয়নি, 1 পয়েন্টের জন্য।
3.99 হলে 4 করে দেওয়ার কথা না?
দেয় না,
আমি জানি না, এরকম হলে তো 4 করে দেওয়ার কথা, ইফ ইট ইজ ওকে মেবি।
ওটার জন্য আমার অনেক খারাপ লাগছে যে আমি নিশ্চয়ই আর একটু ভালো পড়লে, কিবা যদি আমি একটু কারো সাহায্য নিতে পারতাম, একটু প্রাইভেট পড়তাম, তাহলে নিশ্চয়ই আমি আরো অনেক ভালো রেজাল্ট করতে পারতাম।
রাইট,
এখন মা বলতেছে কি যে তোমারে আমি কিভাবে পড়াবো, আর পড়াশোনার খরচ চালানোর মতন সামর্থ্য নাই, তুমি আর পড়া লাগবে না, এই পর্যন্তই থাকো, ইন্টারমিডিয়েটে ভর্তি হবা, সেখানে তো অনেক খরচ। তো আমি চুপচাপ বসে থাকছি আর চোখের পানি ঝরাচ্ছি যে আমার আশা ছিল আমি অনেক বড় কিছু একটা করব, কিন্তু আমার পড়ালেখা যদি এখানেই অফ হয়ে যায় তো আমি কিভাবে অনেক বড় কিছু করে সবাইকে
খুশি করব।
খুশি করব। অনেকক্ষণ ধরে ভাবতেছি, তখন আমার খালা আসছে। খালা এসে বলতেছে, যে কি হয়েছে, তুমি খাওয়া দাওয়া করতেছো না, চুপচাপ করে বসে আছো, কি সমস্যা? তখন আমি তাকে জড়াই ধরে বলতেছি যে এমন একটা পজিশনে আসছি যে এখন আমার কিছুই করার নেই। মা আমাকে এই কথা বলছে যে আর পড়াশোনা করা লাগবে না, আমি কিভাবে তোমার খরচ চালাবো, ওদের সংসারের খরচ, পড়াশোনার খরচ, সেটা তো আমার দ্বারা সম্ভব না, মানুষে কত দিবে? তো আন্টি বলল কি, তুমি দেখো অত বড় ক্লাসের কাউরে প্রাইভেট পড়াতে না পারলো, দেখো ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াতে পারো কিনা, নিজের খরচটা নিজে চালাতে পারো কিনা। আমি সবেমাত্র এসএসসি পাস করছি, আমার কাছে কি কেউ সহজে প্রাইভেট পড়ানোর জন্য দিবেন? গ্রামের বাড়িতে কয়েকজনে বলল যে ঠিক আছে আমি পড়াবো, কিন্তু দিতে কত জানেন, মাত্র 100 টাকা, 50 টাকা মাসে। তারপরও আমি হাল ছাড়ি দিনে যে আমার যত কষ্টই হোক, আমি যদি 10টা প্রাইভেট পড়াতে পারি তাও কিছু টাকা তো আমার আসবে,
জি
সেটা দিয়ে আমি পড়াশোনা চালাই যাব। তো মাকে বললাম যে আমি প্রাইভেট পড়াই, আপনিও তো মানুষের বাড়িতে কাজ করতেছেন, খালুরা তো আছে, তো গ্রামের লোকজন আছে, সবাইকে বলবো যে আমার মতন এরকম অভাগা মেয়ে তো কেউ নাই, আপনারা সবাই আমাকে একটু সাহায্য করেন, আমি যাতে পড়াশোনাটা করতে পারি।
জি
পরে মা বললো কি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পড়াশোনা চালাই যাও। পরে আমি কলেজে ভর্তি হলাম, আমার এক ভাই গেল সাথে, মানে সেই ভাইয়াটা স্যারে বলল যে ওদের এই সমস্যা, তো ভর্তির জন্য যে টাকা লাগবে সেই টাকাতে কিছু কনসিডার করার জন্য।
জি
তারপরে স্যার সব কথা শুনে টুনে আমাকে ভর্তির জন্য কিছু টাকা কনসিডার করলো। আমি যে হাই স্কুলে পড়তাম, হাই স্কুলের দূর সম্পর্কের আমার এক মামা ছিল, সেও গেল, সবকিছু বলে টলে আসলো যে যত কলেজের যত ফিটি আছে না কেন সব সময়ের জন্য কিছু কনসিডার করার জন্য।
জি
পরে প্রিন্সিপাল স্যার এটাতে মত দিল যে আচ্ছা ঠিক আছে। তো এভাবে করে আমি পড়াশোনা চালাই যাচ্ছি। মার সম্পর্কে কি যেন এক আত্মীয় হয়, তখন আমাকে বই কিনে দিছিল। 2007 সালে সিডর হলো না,
জি
ওই সিডরের সময় আমাদের ঘরের পিছনে একটা বিশাল একটা সিরেজ গাছ ছিল
আচ্ছা
মামাদের।
ওকে
তো আমরা তো রাত্রে ঘুমায় রয়েছি, বাতাস এরকম, সবাই আমরা এক জায়গায় ঘুমায় আসি, তখন মামাও বাড়িতে গেছে, মামি ঢাকায় মামা বাড়িতে, কারণ মামা অসুস্থ ছিল, কুকচির গোড়ার রগ শুকায় গেছিল, রক্ত চলাচল ছিল না।
ওকে
সিঁদরের সময় ওই গাছটা উল্টে আমাদের ঘরের উপরে পড়লো,
ওহো
একেবারে মাঝামাঝিতে এসে গাছটা পড়লো, সুপারি গাছ ছিল, নিম গাছ ছিল, সবগুলো আর কি পড়ছে।
মরার উপর খাড়ার ঘা বোধহয় এটাকে বলে, বলুন।
মামা সজাগ ছিল, আমি ঘুমাই গেছিলাম, মামা বলল যে তোমরা সবাই যে অবস্থায় আছে দরজা খুলে বেরোয় যাও, ঘরের উপরে গাছ পড়ছে। সামনের দরজা দিয়ে বেরোতে গেছি, দেখি ডালপালার পাতা সামনের দরজা দিয়ে বেরোতে পারতেছি না। পরে পিছনের দরজা দিয়ে বেরোলাম, কোনা কোনি দৌড় দিতে গেছি আর মামাকে ঘরের কাছে, তখন এইভাবে দৌড় দিতে গেছি একটা নিম গাছ এসে সামনের উপরে পড়লো, তো চিক দিয়ে এই পাশ দিয়ে দৌড় দিছি, সবাই চলে গেছে, আমি আর মামা ভিতরে রয়েছি যে কিছু মাল জিনিস বের করা যায় কিনা। তারপরে দেখি ঘর মুড়মুড় করে এভাবে পড়ে যাচ্ছে।
ওহো
তারপরে মা চিক দিছে যে ভাইজান আপনি মাল জিনিস যায় যাক, আপনি আমার মেয়েটারে নিয়ে তাড়াতাড়ি বেরোয় আসেন। মানে আমার মামা আমার হাত ধরে নিয়ে বেরোয় আসছে, আর আমি তখন আমার কোনো ভয়ই ছিল না, আমি একবার এই বাড়িতে একবার ওই বাড়িতে যে চিল্লাচ্ছি যে আপনারা কে কোথায় আছেন, সবাই দৌড়ে আসেন, আমাদের ঘরের উপরে গাছ পড়ছে, বৃষ্টির আওয়াজ, বাতাসের শব্দ কেউ শুনতেই পারতেছে না। পরে মামা জোরে চিক দিছে, তখন কয়েকজন লোক আসছে, ওই গাছের ডাল সামনে দিয়ে একটু কাটি দিছে, কাটে দেওয়ার পরে ঘরের একটু ফিনে টিনে বাঁধাইছে, মানে পুরো আর কি পড়ে যায় নাই, কিন্তু মনে হচ্ছে যে উপর দিয়ে দলন গাড়িতে দলে ঠেয়ে গেছে। তারপরে আমার যত বই খাতা ছিল সব ভিজে গেছে, পড়ার মতন কোনো সিস্টেমই ছিল না,
আহা,
একটার পর একটা লাগিয়ে গেছে, একটার পর একটা
ওই
লাগিয়ে
বই
গেছে।
যে বইটা কেউ একজন আপনাদেরকে
আমাকে যে পড়ার জন্য কিনে দিছিল,
কিনে দিয়েছিল, কে যেন দিয়েছিল,
সম্পর্কে ভাই হয় কিন্তু অনেক অনেক দূর সম্পর্কে, আমি
মানে চেয়ে
চিনি না।
চিনতে চলে, আমাকে দেখতে পাচ্ছে কিনা ভিডিওতে আমি ঠিক জানি না, আমি ভিডিওটা দিব এখন ফেসবুকে। চেয়ে চিনতে চলে কোন রকম এরকম একটা পরিবার, সেই পরিবারের সিডরে এরকম একটা মানে অবস্থা, এবং এই গল্পের শুরুটা হয়েছে মাত্র সামনের দিকে, যে যাদেরকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মা এবং মেয়ে, তাদের যে জীবন যুদ্ধ, সেই জীবন যুদ্ধের যে গল্প এবং সেটার যে অসম্ভব সুন্দর একটা লেসন এবং সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা দেখানোর জন্যই, সেটা শোনানোর জন্যই মূলত আজকের এই হ্যালো 8920। আমি একটা ভিডিও এই মুহূর্তে আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, আমার মনে হয় যারা ভিডিওটি দেখবেন তারা এই মা এবং মেয়েকে একটু দেখার জন্য হলো আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। জি বলুন। তারপর
তারপরে ওই রাতটুকু আমার এক মামার ঘরে, মার চাস্ত ভাইয়ের ঘরে, ওইখানে কাটাইলাম। আর সবাই অন্য কিছু ভাবতেছে, আমি মনে মনে এইটাই চিন্তা করতেছি, হাই যে আমার বই খাতা গুলো কি হয়ে যাচ্ছে, আমি কিভাবে পড়াশোনা করব যদি বই খাতা গুলো ভিজে যায়। আমি সকালে আসেই আমার বইগুলো উল্টাচ্ছিলাম, কিন্তু কোনো অবস্থাতে মানে ই করতে পারছিলাম না। তখন আমাকে মা এবং মামা সবাই বললো যে বই তো ওইভাবেই করো না, ছিঁড়ে যাবে, তো বইটা রোদে দাও কি আগুনে ছেঁকা দিয়ে শুকাও। ওইভাবে করেই আস্তে আস্তে করে শুকালাম, কিন্তু সবগুলো বই আমার সংগ্রহ করা সম্ভব হলো না। কিছু বই ছিঁড়ে গেল, কিছু বই নষ্ট হয়ে গেল, ঝড়ে বাতাসে মাটির সাথে পড়ে গেছে, সেগুলো আর মানে কাজে লাগানোর মতন নাই। সামনেই ছিল আমার পরীক্ষা, ওইভাবে করে মানুষের কাছ থেকে বই নিয়ে যে হাতে লিখে নোট করে, তারপরে সরকার আমাদের সাহায্য করছিল কিছু, কয়েকবার টিন দিছিল আর 10,000 করে টাকা দিছিল, তো ওইটা দিয়ে কোন রকম করে ঘরটারে করা হয়েছে। প্রথম অবস্থায় তো আর ঘর সম্ভব নয়, গাছ কাটতে হবে, তো কিভাবে কাটতে, কিসে নিলেও তো টাকা লাগবে, সবারই একই অবস্থা তখন ছিল। তো অনেক কষ্ট করে যেভাবে হোক একটু ইসের মতো দিয়ে তৈরি করছে। তো হঠাৎ আমি একদিন পড়াইতে যাই, মা ওই যে মানুষের বাড়িতে কানে, তখন বৈশাখ মাস, ধানের সময়, ধান নিচ্ছে, আমি পড়াতে গেছি, আমি পড়াচ্ছি বিকাল টাইমে, কিন্তু একটা লোক দৌড়ে যে আমাকে বলতেছে যে তুমি এখানে পড়াতিছ, তোমার মারে তো কারেন্ট শর্ট করছে, কারেন্টে ধরছে। তো আমি ওইখান দিয়ে এক চিক মেরে মা বলে দৌড়ে চলে আসতেছি, যে বাড়ি কাজ করে সেই বাড়ি, দেখি আমার মা পুরো মাটিতে শোয়া, তার কোনো হুঁশ নাই, নিঃশ্বাস নাই, কষ্টের যন্ত্রণা নাই, পায়খানা পরিষ্কার করে দিয়েছে কাপড় ভরে। আমি এভাবেই ঠেলি আর মা মা করে ডাকি, আমার মার কোনো হুঁশ নাই তখন। তো সে মতো অবস্থায় কেউ কিছু করতেছে না যে কি করবে, একজনে বলে ভ্যান দেখো এই করো, কিন্তু কেউ ভ্যান নিয়ে আসতেছে না। মামা তখন অসুস্থ ছিল, তাকে স্লাইন ধরানো হয়েছে, ডায়রিয়া হয়েছিল, সেও দৌড়ে আসতে পারতেছে না। আমি দৌড়াই গেছি যে দেখি ভ্যান পাই কিনা, কিন্তু তখন দেখলাম আমার এক মামার নাম হচ্ছে জুয়েল, সে একটা ভ্যান নিয়ে আসছে। তাই কি কারেন্টে ধরো মানুষ তো মাটিতে শোয়াতে হয় না, তোমরা মাটিতে শোয়াইছো ও তো মারাই যাবে, আর ওকে তো ম্যাসেজ করতে হবে, নয়তো রক্তটা জমা হয়ে যাবে। এরকম ধরছে, তিনটে আঙ্গুল এভাবে কাটে ভিতরে ঢুকে গেছে। তখন আমার সাথে কে যাবে, কেউই নাই, আমি মারে শোয়াই, আমি পাশে বসছি, আর একটা মামা এভাবে ধরে রাখছে। আমি ছোট মানুষ, তখন কত দূর সম্ভব তাকে ঠেকানো, গাল দিয়ে মুখ দিয়ে গেঁজে গেঁজে বেরোয় যাচ্ছে। আমি মনে করলাম হায় রে, এই তো আমার মা মনে হয় চলে যাচ্ছে, আমি কি করব। তখন কাছাকাছি একটা মানে প্রাথমিক অবস্থায় এক ডাক্তার, তাদের ওইখানে নিয়ে গেলাম, আর যাদের বাড়িতে কাজ করে তখন তাদের ঘরে পুরুষ ছেলে ছিল না, ওই মামাটা আর আমি নিয়ে ওই দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে সবাই বলে কি মারা গেছে। তখন আমি ওই স্ট্যান্ডে বসে এমন ভাবে চিল্লাছি, আরে আমি কি করব এখন, যাকে নিয়ে আমার এত আশা ভরসা সেই তো এখন চলে যাচ্ছে। তো সবাই বলতেছে কি যে মেসেজ করে দেখো যে কিছু হয় কিনা, পরে অনেক লোকে পাড়াচ্ছে, আর আমার অনেক কষ্ট হচ্ছে যে আমার মা তো ব্যথা পাচ্ছে, এরকম করে পাড়াচ্ছে কেন। আর আমার সবাই সান্ত্বনা দিচ্ছে যে কারেন্টে ধরা রুগীরে এভাবে মেসেজ করতে হয়, নাহলে রক্ত জমাট হয়ে গেলে আর বাঁচানো যায় না। স্লাইন দিচ্ছে, স্লাইন চলতেছে না, তো আমার মা কি সত্যি সত্যি আমাকে রেখে এভাবে চলে যাবে। অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা ইস্টানে অনেক লোক এভাবে পাড়াচ্ছে, মেসেজ করতেছে, মানে তা আমি সহ্য করতে পারতেছি না। তো অনেক পরে মার জ্ঞান আসছে, পুরোপুরিটা না, কেমন কেমন করে, তখন স্যালাইনও চলছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে স্যালাইন চলছে। বাড়িতে পাঠাই দিল যে হাতে সরিষার তেল গরম করে ম্যাসেজ করার তালে থাকবা, কাঁথা কাপড়তে ঢেকে থাকবা, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো বাড়িতে নিয়ে আসছি, স্যালাইন কাটে গেছে। অনেকেই মানে স্যালাইন দিতে পারে, তাদের সবাই আমি ডাকি নিয়ে আসছি যে আরো দেখতে আসছে, তারা স্যালাইন দিতে চাচ্ছে, স্যালাইন হচ্ছে না, স্যালাইন বারবার কাটে যাচ্ছে, কাটে যায় যে ফুলে উঠতেছে। আর সবাই বলতেছে যে এই রুগীরে কিছুতেই এইখানে রাখা যাবে না। স্যালাইনটা যতক্ষণ মানে চলছিল তখন তার শরীরটা গরম ছিল, এখন স্যালাইনটা কাটে গেছে, এখন শরীরটা আবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন ওই যে বাড়িতে কাজ করতো তার পাশের বাড়ির, তারই চাচাতো ভাই ছেলে, ও আমি আর আমাদের দূর সম্পর্কের এক ভাই হয়, সে রাত তখন 9টা বাজে, তখন হাসপাতালে নিয়ে গেলাম একটা ভ্যান ঠিক করে। তো আমাদের বাড়ি থেকে হসপিটালে যাওয়ার সময় একটা নদী পার হতে হয়, মধুমতি নদী, তখন ওইখানে খেয়া ছিল আর এক ফেরি ছিল গাড়ি চলাচল করার জন্য, তখন খেয়া বন্ধ হয়ে গেছে, কিভাবে নিব। তখন ওই ভাই বলল কি ফেরি ডাক দেই, যত টাকা লাগে ফেরির জন্য আমি দিয়ে দেবো, তোর দেওয়া লাগবে না। তারপরে ইতির ভিতর একটা গাড়ি আসছে, আল্লাহ সহায় ছিল নিশ্চয়, এই জন্য একটা গাড়ি আসছে, গাড়িতে করে মাকে হাসপাতালে নিয়ে গেছি। তখন জ্ঞান আছে কিন্তু খুব চিল্লাচ্ছিল, শরীরের ভিতর হয়তো যন্ত্রণা করতেছিল কিনা। সারা রাত ওইখানে রেখে স্যালাইন দিছে, ইঞ্জেকশন দিছে, ডাক্তার মলম দিয়ে করে দিছে, হাতের যে 3টা আঙ্গুলে যে কাটে ভিতরে ঢুকে গেছিল। তখন ওইখানে সারা রাত মার পাশে আমি আর ওই চাচাতো ভাই ছিলাম, সকালবেলাও চলে আসলাম, আমি একা মারে নিয়ে থাকলাম। কিন্তু কিছুক্ষণ পর পর কেমন জানি করতো, আমার খুব ভয় লাগতো। সকালবেলা মামা গেছে ভাত রান্না করে নিয়ে, আমি বলছি যে মামা মাকে কি বাসায় নিয়ে যাব নাকি, তো বলছে যে বাসায় নেওয়ার মতন সেরকম পজিশন হলে তো ডাক্তারই বলতো যে বাসায় নিয়ে যাও, তো এখন তো বাসায় নেওয়ার মতন সেরকম কোনো সিস্টেম হয় নাই, তো দেখো কি হয়। আস্তে আস্তে করে ওইখানে থাকলাম, 3 দিন থাকলাম ওইখানে। ট্রিটমেন্টের টাকাটা তারা দিছিল কিছু টাকা, তারপর আর বাকিটা আমাদের ম্যানেজ করা লাগছে। তারপরে মা সুস্থ হলো, কিন্তু আবারও সেই বাড়িতে কাজ করে, কারণ উপায় নাই, কারেন্টে ধরা অবস্থায় তো সে আগুনের কাছে যেতে পারে না, ঠান্ডা লাগাতে পারে না, এ অবস্থা। আর এই বইয়ের ব্যাপারটা যেটা বলছিলাম যে বই ই হয়ে গেল, তারপরেও আমি কষ্ট করে নোট করে করে পড়তেছিলাম। পরীক্ষা এসে গেল সামনে, পরীক্ষা দিব, 2টা পরীক্ষা দেয়া হয়েছে। তখন ওই যে বলছি যে কি কারণে জানি না যে আমার পরীক্ষার সময় আমি অসুস্থ হয়ে যাই। 2টা পরীক্ষা দেওয়ার পরে আমার এত পরিমাণ জ্বর উঠছে, কিন্তু হাতে 2 দিন সময় ছিল, 2টা বন্ধ ছিল, কিন্তু ডাক্তারের কাছে নিয়েছে, ডাক্তার বলে যে আমি রক্ত পরীক্ষা করব, সবকিছু করব, তারপরে ওষুধ দিব। ডাক্তারে বললাম যে পরীক্ষা করার মতো সেরকম কোনো সময়ও হাতে নেই, আর সেরকম টাকা পয়সাও আমার কাছে নেই যে আমি পরীক্ষা করব, একটু ওষুধ দেন যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমার জ্বর কমে যায়, আমার সামনে পরীক্ষা। পরে সে কিছু ওষুধ লিখে দিল, সেই টাকাটাও দিল ওই যে পাশের বাড়ির এক মামি ছিল, ওর মামি টাকাটা দিয়ে দিল।
ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে, ওরা যখনই জীবনের কোনো একটা বড় স্টেপ, ওদের জন্য যেটা বড় লাইক এক অসুখ হচ্ছে, সেই অসুখ থেকে উতরাতে যাচ্ছে, তখন মানুষের কাছে হাত পাততে হচ্ছে। যেখানে পড়ে সেই পড়ার ব্যয় নির্বাহের জন্য যে প্রয়োজনীয় অর্থ দরকার, সেটার জন্য মানুষের কাছে হাত পাততে হচ্ছে। মা অসুস্থ, সেটার জন্য মানুষের কাছে হাত পাততে হচ্ছে। মানে এইরকম টেনে টুনে চলা, কিন্তু একটা স্বপ্ন আছে, স্বপ্নটা হচ্ছে তার মা পরবর্তীতে বিয়ে বসেনি শুধুমাত্র এই মেয়েটাকে মানুষ করার জন্য। আর মেয়েরও স্বপ্ন আছে, যেভাবেই হোক না কেন লেখাপড়া শিখে অন্তত মার মুখে হাসি ফোটাবো। এই যে স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে দুজন নারীর যে জীবন যুদ্ধ, সেই যুদ্ধ আজকের এই দিন পর্যন্ত কোথায় দাঁড়িয়ে আছে, সেটাই হচ্ছে আজকের এই জীবনের গল্প। সবাইকে রিকোয়েস্ট করছি এই কারণে যে আজকে আমার সবাইকে প্রয়োজন, আজকে সবাই শুনুন এই জীবনের গল্পটা, এটা বিশেষ একটা জীবনের গল্প। আমরা ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। বিরতি নেবার আগে আপনাদেরকে যে কথাটি বারবার বলছি যে জীবনের গল্প পার্ট 3 বইটি এই মুহূর্তে বইমেলাতে, এবং যে কথাটি আমি বলি নাই একটু আগে, এবারের বইমেলাতে এবং এবারের এই বইটি পার্ট 3 বইটি বিক্রি করে যে লভ্যাংশ আমাদের হাতে আসবে, যে লাভটুকু আমাদের হাতে আসবে, এই লাভটা আসলে কোনো অংশে কম নয়, লাভটা বরং করেই লাভ হয়। গত 2 বার যে বইটি আমাদের বের হয়েছে, 2015-2016 সালের বই মেলাতে জীবনের গল্প পার্ট 1 এবং এর পরে মাঝামাঝি সময়ে জীবনের গল্প পার্ট 2, এই দুটো বই আমাদের বাম্পার সেল হয়েছে আমরা বলবো, এবং রকমারি.com এর থ্রুতে আমরা বলতে পারি এটা বেস্ট সেলার, এবং এবারের বইটিও ইনশাল্লাহ বেস্ট সেলার হবে। তো এখান থেকে যে লভ্যাংশ আমরা পাবো, যে লাভের টাকাটা আমরা পাবো, সমস্ত টাকাই আমরা ব্যয় করব দুস্থ গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। সুতরাং এই একটা বই আপনি শুধু কিনছেন এই অনুষ্ঠানটির থেকে আপনার জন্য পাওয়া শুধু না, আপনি সোসাইটিকে কন্ট্রিবিউট করছেন, আমরা বরং এটাই বলতে চাই। ওকে, আর বইটি যদি আপনি সংগ্রহ করতে চান চলে আসবেন আমাদের বই মেলার 212 নম্বর স্টলে, এটা হচ্ছে বর্ণ প্রকাশের স্টল, 212 নম্বর স্টলে, যেখানে আমি থাকছি, মাঝে মাঝেই থাকছি, আমার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। আর যদি ঘরে বসে আপনি বইটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনি ফোন দেবেন rokumari.com-এ, rokumari.com-এর ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলি 16297। আপনি আরেকটি নাম্বার আছে সেখানেও ফোন দিতে পারেন 01840521797, আরো একবার বলি 01840521797। এছাড়া আপনারা ফার্ম গেটের UCC বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস থেকেও বইটি সংগ্রহ করতে পারেন। খুলনাতে যে বই মেলা চলছে সেখানে 77 নম্বর স্টল থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। আমি ফিরে আসব ঠিক 5 মিনিট পর রাত 12টায়, আশা করছি আমার সাথেই থাকবেন। আকলিমার এই জীবন গল্প সবাইকে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে সবসময়।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে আকলিমা এখানে জীবনের গল্প বলছে, সময় রাত 12টা এবং আকলিমার কাছেই আমরা ফিরতে চাই। বারবারই বলছি দুজন নারীর জীবন যুদ্ধের গল্প, একজন হচ্ছেন মা এবং আরেকজন হচ্ছে কন্যা। কন্যা চায় মায়ের মুখে হাসি ফোটাতে এবং মা চায় নিজের জীবনের বিনিময়ে হলেও কন্যা ভালো থাকুক, যে কারণে সে পরবর্তীতে আর সংসার করেনি। আর মেয়ে যে কোনোভাবেই চাইছে লেখাপড়াটা করলে কোনো না কোনোভাবে মায়ের মুখে হাসি ফোটাতে পারবো। এই যে জীবন যুদ্ধ, সংসারে অর্থহীন একটা দুজন নারীর জীবন যুদ্ধ, সেই যুদ্ধটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকের এই দিনে, সেটাই হচ্ছে আজকের এই জীবন গল্প, যেটার জন্য বারবার বলছি যে আজকের এই জীবন গল্প আপনার শোনা উচিত। আর এই ফাঁকে আপনাদের সবাইকে একটু বলি, ওনাদের দুইজনের একটা ভিডিও ফুটেজ আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওটা দেখতে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার এই পেজটির মেম্বার হয়ে যাবেন এবং যাবতীয় আপডেট সেখানে আছে, ওখান থেকে আপনারা যাবতীয় আপডেট পাবেন। একটি খুশির খবর বারবার সবাইকে দিচ্ছি, সেটা হচ্ছে বইমেলাতে জীবনের গল্প পার্ট 3 বইটি পাওয়া যাচ্ছে। যারা সংগ্রহ করতে চান তারা দ্রুত বইমেলা থেকে সংগ্রহ করবেন। ইতিমধ্যে আমরা ফার্স্ট ভার্সন মানে প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে এবং খুবই অল্প সংখ্যক বই আমরা বাজারে নিয়ে এসেছি এবং খুব প্রাউডলি আমরা বলছি এই বই থেকে বিক্রিত সমস্ত লভ্যাংশ চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। এই বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ, মাত্র 150 টাকায় বইটি আপনি সংগ্রহ করতে পারেন বইমেলার বর্ণপ্রকাশ স্টল থেকে। স্টল নাম্বার হচ্ছে 212 সরওয়ার্দী উদ্যানে, এছাড়া ফার্ম গেটের UCC হাউস থেকে, নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে। আর যদি ঘরে বসে আপনি বইটি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন rokumari.com-এর 16297 এই নাম্বারে, আমি আবারও বলছি 16297 এই নাম্বারে। ঝটপট সংগ্রহ করুন কারণ বইমেলা শেষ হওয়ার আগেই হয়তো বা বইটি শেষ হয়ে যাবে। আকলিমা, যে জায়গাতে আমরা ছিলাম ইন্টারমিডিয়েটে পড়ার সময়ও আপনার জ্বর হলো, সে সময় কোনা কান্তির কিছু অর্থ নিয়ে সাহায্য নিয়ে শেষ পর্যন্ত পরীক্ষাটা বোধহয় দিলেন, শুনি আপনার মুখ থেকে তারপর।
হ্যাঁ, শেষ পর্যন্ত আমার জ্বর ভালো হলো, আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা শেষ, তারপর হচ্ছে বাড়িতে বসে কি করব, টিউশনি শুরু করলাম, টিউশনি করাচ্ছি, মাও অন্যের বাড়িতে কাজ করছে। আমি যখন ডিগ্রিতে ভর্তি হয়েছি তখন মামা অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে মামার এই কোমরের এইখানে রক শুকিয়ে গেছে। আর শবে বরাতের রাত্রে গোসল করার সময় হাত পা ডলা দিচ্ছিল, বুড়ো আঙ্গুলের কাছে যে আঙ্গুলটা ওই আঙ্গুল থেকে একটু চামড়া উঠে গেছে, তখন ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার বলছে যে কোমরের এখানে রক শুকিয়ে গেছে আর ওই ঘাটারে নাকি গ্যাংগ্রিন, হ্যাঁ এইটা বলে। পরে মামারে বাইরে পাঠিয়ে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার মামার অবস্থা তো বেশি একটা ভালো না, এই আঙ্গুলটা যদি কাটিয়ে না ফেলানো হয় তাহলে ভালো হবে না, তো কি করবো। আমি বলছি যে আমি বাড়িতে যাই, আমি কি বলবো, বাড়িতে যেয়ে সবার কাছে আলোচনা করি তারপরে দেখা যাবে, আপনি কিছু ব্যথা টানানোর ওষুধ দেন, ব্যথা টানে আর ফুলাটা কমে। তখন সে ওষুধ দিল, 200-300 টাকার ওষুধ নিয়ে বাড়িতে চলে আসছি। ওষুধ খাওয়ার পরে ব্যথাটা একটু কমছে, কিছুদিন ভালো ছিল, তারপর থেকে আবার ওরকম অসুখ শুরু হলো। গোপালগঞ্জে নিয়ে আসলাম, তা সেইখানে ধরা পড়ছে যে তার হার্টের সমস্যা, ডাক্তারে বললাম আর তার পায়ের সমস্যা, আর আপনি হার্টের চিকিৎসা করতেছেন, কারণ কি পায়ের চিকিৎসা যদি আগে তো শুরু করি তো হার্টের সমস্যাটা বাড়ি যাবে, তখন সে হার্ট স্ট্রোক করে মারা যাবে। তো ওইখান থেকে কিছুদিন ওইখানে রাখে কোনো পরিবর্তন বুঝি না, তো নিয়ে আসছি মামি ঢাকা নিয়ে আসছে পিজিতে। আস্তে আস্তে ঘাটা বাড়িয়ে যাচ্ছে, পচন ধরতেছে, আঁঠু পর্যন্ত উঠে গেছে। তো ডাক্তার বলল যে এইটা যদি কাটি ফেলি আঁঠু পর্যন্ত কাটি ফেলতে হবে, তো টাকা লাগবে 2 থেকে 2.5 লাখ টাকা ওষুধ বাদে।
মাই গুডনেস,
হার্টে রিং পরাতে হবে, হার্ট কন্ট্রোল করে তারপরে ওইটা কাটতে হবে, 2 থেকে 2.5 লাখ টাকা
মাই
লাগবে।
গুডনেস। এই কারণে বলছি যে 2.5 লাখ টাকা হয়তো কারোর জন্য কোনো টাকাই না, কিন্তু ওর ফ্যামিলির জন্য 2.5 লাখ টাকা কত টাকা আপনি চিন্তা করে দেখেন। যেখানে নুন আনতে পান্তা ফোরায়, যেখানে বছরে একবার পাতে মাংস জোটে না, মাছ জোটে না, এই রকম একটা ফ্যামিলিতে 2.5 লক্ষ টাকা ট্রিটমেন্টের জন্য প্রয়োজন, এবং ও কিন্তু ওর মামার ফ্যামিলিতেই বিলং করে। বলেন তারপর।
তারপরে মামি যে খালু ফুটপথে চার দোকানদার, এখানে তো বললো যে এখানে আমরা কি করতে পারি, আমাদের তো কিছু করার নাই, অত টাকা আমরা কোথায় পাবো, আমাদেরই তো নুন আনতে পান্তা ফুরায়। তো মামি বাড়িতে নিয়ে যেয়ে একটু মা একজনের কাছে খবর পাইছে যে ওই কি পাতা পোতা দিলে নাকি ভালো হবে, তারও নাকি গ্যানগ্রিন রোগ হয়েছিল, সে ভালো হয়েছে, কিন্তু আমার মামার ভালো হয়নি। যতই দিচ্ছে ততই আস্তে আস্তে বাড়তেই লাগছে, কোনো ছাড়ার দিকে যায় না। মামা বলল যে মানে আমরা মামাকে বলছি যে এই বাড়িটুকুর জায়গা আমরা বিক্রি করে দিয়ে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করি। তো মামা আমাকে বলল
মানে
যে
ওটাই তো আপনাদের শেষ সম্বল ছিল।
শেষ সম্বল
আচ্ছা,
যে এইটুকি তো জায়গা আছে, শুধু জায়গাটুকু বিক্রি করে দিলে তোরা কোথায় গিয়ে দাঁড়াবি, তোরা কি রাস্তায় গিয়ে দাঁড়াবি? আমি চাই না, আমি এইভাবেই মারা যেতে চাই, কারণ এই আমার 2টা ছেলে মেয়ে হয়েছে, তোরা কোথায় যাবি? তো এক পর্যায়ে এটা আমরা বিক্রি করলাম না, মামা ওই বিছানে থাকতো, চিল্লাতো, কানতো, কিন্তু সহ্য করার মতন না।
ও হো,
আর এমন অবস্থা হয়েছিল যে আমাদের বাড়ির পাশ দিয়ে কেউ হাঁটিয়ে যাইতে পারতো না, এত বিশ্রী গন্ধ, কারণ পুষ বেরোতো, মাংস পচে পচে বেরোতো। আমি আর মা পরিষ্কার করতাম হাতে গ্লোভস পরে, পরে কেঁচিতে কাটি কেটে ফেলতাম, 3টে আঙুল পড়ে গেছিল, আর আঁঠুটা ছাড়া গেছে, নিচে যে বড় রগটা ওই রগটায় বাঁধানো ছিল, এভাবে ঝুলে বেড়াতো। মামা অসুস্থ থাকা অবস্থায় আমাদের বাড়িতে আমার জন্য একটা বিয়ের আত্মীয় আসলো, ছেলের মা, ছেলের বড় ভাই, বড় ভাবি, এরা আসছে আমাকে দেখার জন্য। দেখে তাদের পছন্দ হয়েছে, মামাকে বলল যে আপনাদের মেয়েটাকে আমার ভিক্ষা দেন। পরে মামা বলল যে ভিক্ষা দেবো আমাদের তো কিছুই নাই, এইটা দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নিবেন, ছেলে বাহিরে থাকে, ছেলেকে আমরা কেউ দেখিনি, ছবি দেখাইছেন। তারাও বলছে যে আমাদের ছেলেরে আপনাদের দিয়ে গেলাম আর মেয়েটা আমরা নিয়ে গেলাম, এটা বলে কথা টথা দিয়ে গেছে। তো মামা পরে বলতেছে যে মেয়েটারে যেখানে আমি কথা দিয়ে গেছি সেইখানেই তোরা বিয়ে দিস, অন্য কোথাও বিয়ে দিস না, এখানেই ওর সুখ হবে। তো সেই ছেলের নাম্বার দিলে, ছেলেও ফোন করলো, মামার সাথে কথা বললো। মামা বলল যে আমি তো চলেই যাব, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তো আমার মেয়েটারে তোমার কাছে তুলে দিয়ে গেলাম, তোমার মা চাই গেছে আমি দিয়ে গেছি, তার সাথে তোমারে আমার 2টা বাচ্চা আছে, এই বাচ্চা 2টাও দেখে দিয়ে গেলাম, তুমি দেখে শুনে রাখবা, তারা যেভাবে
এটা
ভালো
কাকে বললো,
থাকে।
আপনার মাকে বললো?
না, ওই সে ছেলে ফোন দিল,
ও
সে
আচ্ছা
ছেলেকে
আচ্ছা,
বলছে,
ছেলেকে বললো। আচ্ছা,
ছেলেকে বললাম, সকাল হলো তো ছেলের সাথে রাত্রে কথা বললো, তো মাকে বলতেছে।
ওনাকে উনি একবার শয্যাশায়ী ছিল, মানে ওনাকে
না
নড়াচড়া
না, নড়াচড়া সেই একা কোনো নড়াচড়াই করতে পারতো না, বিছানার উপরে পায়খানা প্রসাব সবকিছু দেখাশোনা করতো আমার মা। মামি তো গার্মেন্টসে চাকরি করতো, যে বেতন পাতো মামাকে দিত, সংসার চালানো লাগতো। তো মা কোলায় উঠাতে গেছে, মাকে ডাকতেছে, মার নাম ধরেই ডাকতেছে, তাহলে কোথায় গেলি কোথায় গেলি? তো মা ডাকতেছে, আমি যে মাকে ডাকে নিয়ে আইছি। তো মা এসে মামা বলতেছে যে আমার 3 কলস গরম পানি কর, আমারে সুন্দর করে গোসল করা, আমি বৃহস্পতিবারের দিন 10টা বাজে মারা যাব। তো মা বলতেছে আপনি কি বলেন? তো কয় কি হ্যাঁ, তুই সুন্দর করে গরম পানি করে নিয়ে আয়, আমারে ভালো করে গোসল করাই, হাত পা নখ কাটা দেন, বৃহস্পতিবার মারা যাব। তারপরে মামা বৃহস্পতিবার যখন সকাল হলো, তখন আমি চারিপাশ দিয়ে বসে আমরা কোরআন শরীফ পড়তেছি, আমি মামার মাথার কাছেই ছিলাম, আমি বারবার ঘড়ি দেখতেছি যে কত বাজে, 10টা যখন বাজে পার হয়ে গেছে, তখন একটু শান্তি লাগলো যে মামার কথাটা মনে হয় আর হবে না, আল্লাহ মনে হয় মামাকে সুস্থ করে দেবে। বাবার আদর তো কখনো পাই নাই, মামাই তো বাবার আদর দিল, যে যদি সে পঙ্গু হয়ে ঘরে বসেও থাকে তো মামা বলে ডাকতো, সে আমাকে কখনো নাম ধরে ডাকতো না, আমাকে মা বলেই ডাকতো।
হুম হুম হুম
আমি কোরআন শরীফ পড়তেছি, ইয়াসিন সুরার 1 মুমিন পড়ে মামার মুখে ফু দিচ্ছি আর মাথায় হাতটা দিলাম, তখন 10:30 বাজে। ঠিক 10:30-টার সময় আমার মামার প্রাণটা বেরোয় গেল, মামা মারা গেল।
ওহো,
তখন চিৎকার করে বলতেছি যে মামা মারা গেল, আমাদের শেষ ভরসাটুকু শেষ হয়ে গেল,
পরিবারের ছেলে গার্ডিয়ান বলতে আর কেউ নেই।
আর কেউ নেই। মামার একটা ছোট ছেলে মাদ্রাসায় পড়ে, এখনো ইনকাম করার মতন কিছুই হয় নাই, বরং তাকেই দেখাশোনা করা লাগে। তারপরে আমি আবারও পড়াশোনা শুরু করি। এর ভিতরে ওই ছেলের বাড়ি থেকে আবারও লোকজন এসে আমাকে এঙ্গেজমেন্ট করে গেল, অন্য কোথাও বিয়ে দিয়ে না দেয় এজন্য। তারপরে হঠাৎ একদিন আমি পুকুরে গোসল করতেছি, হাত পা দুলতেছিলাম, তখন দেখতেছি আমার পায়ে লাল লাল তিল দেখা যাচ্ছে, তিলের মতন দুই পায়ে অনেকগুলো। তো হঠাৎ করে এরকম দেখা যাচ্ছে, আমি আসিয়ে মাকে বলছি যে মা এই তিলের মতন কি চুলকায় না কিছু না। প্রথমে মনে করছি বাহিরের পানি ঢুকছে ভিতরে, এজন্য মনে হয় চুলকানি হবে, কিন্তু চুলকায় না, হাতেও বাঁধে না, শুধু দেখা যায় যে
আচ্ছা,
লাল তিলা। তো সাধারণত সব মানুষই চিনে লাল তিলার মতো দেখা যাচ্ছে,
এটা কি অনেকগুলো একসাথে এক জায়গায়?
এক জায়গায় মানে পুরো থোড়াটা, দুই পায়ের থোড়াটা ভরা
হাঁটুর নিচের পেছনের অংশ, এটা কি পুরো ভরে গেল একদম দুই পায়ে?
দুই পায়ে পুরো ভরে গেল। আমি ন্যাশনাল সার্ভিসে একটা চাকরি করি, 2 বছরের জন্য একটা প্রজেক্ট দিছে সরকার, 6,000 টাকা করে বেতন দেয়।
এটা কি মামার মৃত্যুর পরে আপনি জয়েন করেন?
মৃত্যুর পরে, মামার
আচ্ছা আচ্ছা,
মৃত্যুর পরে।
তার মানে তখন মোটামুটি সচ্ছল অবস্থার মধ্যে চলে
হ্যাঁ,
আসছে।
একটু সচ্ছল অবস্থায় চলে, মানে
আচ্ছা, তো আপনি মোটামুটি তখন একটা সচ্ছল জায়গায় গেছেন, মামার মৃত্যুর পরে আপনি ন্যাশনাল সার্ভিসে কাজ করছেন, 6,000 টাকা বেতন পান। 6,000 টাকা তো আপনার পরিবারের জন্য অনেক টাকা।
হ্যাঁ
হ্যাঁ,
অনেক টাকা,
তো ঠিক আছে, আপনি তখন কাজ করছেন, ওই সময় আপনার পায়ে এই ধরনের?
পায়ে ধরনের সমস্যাটা দেখা গেছে।
আচ্ছা,
তো আমি আমার এক মামি বিজলির সাথে স্কুলে যাচ্ছি, তো স্কুলে যে বসার পরে মামি আমার পায়ের ওইগুলো দেখছে, দেখার পরে বলতেছে যে আকলিমা তোমার পায়ে এগুলো কি হয়েছে। তো আমি বললাম যে পুকুরের মনে বাইরের পানি জমছে এই জন্য এটা হয়েছে। তো বলো যে পাজামাটা আর একটু উঠাও, আমি একটু দেখি ভালো করে যে আসলে সমস্যাটা কি। দেখছে যে আমার আঁঠুর ওইখানে কয়েকটা কালো কালো কেমন জানি রক্ত জমাট হয়ে গেছে। আমাকে বললো যে তুই ঘাই লাগে রক্ত জমা হয়ে গেছে, তুই টের পাসনি? আমি বলছি যে না মামি, আমি তো এটা টেরই পাইনি, কখনো তো আমি ঘাই খাইনি, তো রক্ত জমা হবে কিভাবে? কয়েক জায়গায় এরকম রক্ত জমাট হয়ে গেছে। তো মামি মারে বলতেছে তুই আগামী সপ্তাহে ডাক্তারের কাছে যাবি, সাগর বাড়ি আসবে, রোজারি দে, কোনো দাগ টাগ যাতে না থাকে ডাক্তার দেখাবি। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখাবো। তো বেশি যখন হয়ে গেছে, মা বললো কি আচ্ছা তোর মামির কাছে যাই পরামর্শ নে কোন ডাক্তার দেখাবি। তো মামিরে গেলাম, মামি একটা মামা তার মামারে ফোন দিল, দিয়ে বলো গোপালগঞ্জ সিটি ডায়াগনস্টিকে ঢাকা থেকে একটা ডাক্তার বসে, ডাক্তারের নাম হচ্ছে আনিসুর রহমান, ওই ডাক্তার দেখো। তো ওই ডাক্তারের কাছে গেছি আমি আর মা, যাওয়ার পরে ডাক্তার দেখে পরে আমার 2টা টেস্ট দিয়েছে, একটা সিবিসি একটা পিভিএফ। এই টেস্ট দেখায় ডাক্তার বলল যে আমি 5টা থেকে 5:30টার ভিতর এখানে নিয়ে আসতে হবে। সন্ধানের থেকে টেস্ট করাই নিয়ে ডাক্তারের কাছে আসছি, আমার টেস্টের রিপোর্টটা দিতে দেরি হয়েছিল। তো আসার পরে ডাক্তার ওই টেস্টের রিপোর্টটা দেখে আমার মুখের দিকে অনেকক্ষণ ধরে তাকায় রয়েছে। তো আমি জিজ্ঞেস করছি যে স্যার কি আসছে রিপোর্টে? তো আমাকে তখন বলল যে তোমার সাথে আর কি আসছে? বলছে আমার সাথে আমার মা আসবে। কয় কোনো পুরুষ ছেলে আসে নাই? আমি বলছি যে না কোনো পুরুষ ছেলে আসে নাই। তখন বলল যে তোমার মাকে দেখো, মাকে ভিতরে নিয়ে আসছে।
আচ্ছা, ভিতরে নিয়ে আসছে, আপনার কাছ থেকে শুনি একটু আন্টি, কি বললো ডাক্তার?
ডাক্তার আমাকে বলল যে আন্টি আপনার মেয়ের যা ভাবছিলাম সেটা তো না, আপনার মেয়ের বিলাটে অন্য একটা রোগ ধরা পড়ছে,
আচ্ছা
বিলাটে সমস্যা। বিলাটে বার কি সমস্যা? বলে যে বিলাটে একটু টিউমারের কায়দা ধরা পড়ছে, এখন আপনারা খুলনা একটা ডাক্তার আছে ওই ডাক্তারের কাছে নিয়ে আপনারা এই পরীক্ষাটা করান, তাহলে আমি শিওর হবো, এটাই আমি শিওর হতে পারতেছি না। তখন আমরা তো চিনি নিয়ে জানি নিয়ে খুলনা বাস করিয়ে।
তো আপনি বের হওয়ার পর আপনার মেয়ে আপনাকে জিজ্ঞেস করলো না ডাক্তার কি বলেছে?
ডাক্তার তো জিজ্ঞেস করলো,
মেয়ে জিজ্ঞেস করলে মেয়েকে বললেন যে টিউমারের মতো কিছু?
না,
মেয়েকে কি বললেন?
মেয়েরে বললাম যে এনো আবার বলে কি তোমার মানুষের তেমনি হাতে হেনো হেনে টিউমার হয়, রক্তে টিউমার হয় নাকি বাজান, এটা তো আমি লেহা জানি ভরা জানি, আমি তো বুঝি না।
মেয়েকে কি বুঝালেন আপনি বের হওয়ার পর?
মেয়েরে বুঝলাম যে আমি তো বুঝি না ওরা কিছু না, এখন আমরা অন্য ডাক্তারের কাছে যাই দেখি কি বলে।
তারপরে কি হলো আকলিমা বলেন?
সে একটা ডাক্তারের নাম বলে দিল, আমি মনে করছি গোপালগঞ্জের ভিতরেই কোথাও। তো জিজ্ঞেস করলাম যে সন্ধ্যার আগে আপনার কাছে নিয়ে আসতে পারবো, তো বলো যে এটা তো খুলনা, তুমি খুলনা যাবা, কালকে যাবা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এটা করে নিয়ে আসবা। তো আমি আর মা এই গাড়িতে করে আসতেছি, কিন্তু নানান প্রশ্ন আমার মনের ভিতরে জমা করতেছে যে এমন কি সমস্যা হলো যে এখানে ধরা পড়ে না, এখন খুলনা যাইতে হবে, কি হলো আমার, আমার সব আশা কি শেষ হয়ে যাবে নাকি। তো বাড়িতে এসে মাকে বলছি, মা খুলনা তো কখনো চিনি না, তো কাকে নিয়ে যাব খুলনা। আর পরে মা বলল যে তোর এক ভাবি আছে, ভাবির কাছে যাই দেখি ভাবি যায় কিনা। ভাবির কাছে যাই বলল যে এরকম আমার মেয়েটার তো এই সমস্যার কথা বলছে, এখন খুলনা যেতে হবে, তো তুই কি আমাকে সাথে একটু যাবি। পরে ভাবি বলল যে আচ্ছা যাবো, সমস্যা নেই। খুলনা যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা করলাম। স্টেশনে ভাবিও একটা ডাক্তারের দেখাইছেন, এই টেস্টের রিপোর্টটা কি আসছে, কয় কি টেস্টের রিপোর্টটা তো ভালো না, তো দেখেন মাঝে মাঝে তো রিপোর্ট ভুল আসে, তো খুলনা যেয়ে দেখেন কি বলেন। তখন ভাবি মারে বলল যে দয়ানুষ পড়েন, গাড়িতে ওঠার পরে যে দয়ানুষ পড়েন, যাতে এখানে যে রিপোর্ট আসছে খুলনা যাতে এই রিপোর্টটা না আসে।
এটা আপনার মামি বলছে,
ভাবি
ভাবি
বলছে
বলছে।
মাকে।
ওকে,
তো মা মনে মনে টেনশনই করতেছে যে কি এমন হলো ভাবি।
তখনও তো আপনি ছিলেন গাড়ির মধ্যে,
হ্যাঁ আমি ছিলাম।
তো আপনার আপনার ভিতরে কি অনুভূতি হচ্ছিল?
আমার তো টেনশন লাগতেছিল যে আমার এমন কি সমস্যা হলো যে এখন এখানে যাইতে হবে, আর এরকম বলতেছে যে নিশ্চয়ই আমার কোনো বড় কোনো সমস্যা হয়েছে কিনা। যতক্ষণ ওইখানে গেছি এতক্ষণ এই টেনশন আমার ভিতরে কাজ করছে।
ওকে, আপনার কাছে যাই একটু, কি হলো বাসের মধ্যে?
বাসের মধ্যে হলো আমরা রওনা দিয়ে গেলাম আমার ওই বাদনে গৌরী নিয়ে, ভাই বেটা বউ।
জি,
তখন উনি একটা ডাক্তারের ওই পরীক্ষার রিপোর্টটা দেখালো, দেখানোর পরে বলল কি যে রোগটা তো এই, সে ছোটখাটো ডাক্তার হলি ও সে বুঝতে পারছে। তখন ওনার মনটাও খারাপ হয়ে গেল, হায় রে ফুফু, এত কষ্ট করে মানুষ করে বুকে নিয়ে রয়েছে, এখন এই ধরনের একটা রোগ। তখনও আমাকে উঠে বলল কি বম্মা আপনি মন খারাপ করেন না, আপনি মনে মনে দোয়ানুষ পড়েন, আর আপনি যাও আপনি তো মা একটা কিছু মানিয়ে রাখেন। আমার তো অত সম্পত্তি কিছুই নেই, কয়টা মুরগি পালি, তখন আমি একটা মুরগি মানিয়ে রাখলাম, জানলা এই বেদিতে যদি আমার বাচ্চাকে না দেয় আর যদি ভালো করে তো আমি এই মুরগিটা মাদ্রাসায় দিয়ে দেবো। তখন গেলাম, যাওয়ার পরে ডাক্তার আসে না, অনেকক্ষণ পরে ডাক্তার আইসে ওইগুলো দেশে দেওয়ার পরে আমাদের সবকিছু নেছে, নেওয়ার পরে রিপোর্ট দেবে রাইট 1:30। তখন আমরা কোথায় থাকবো? তখন ওনার এক বুনির বাড়ি, সেই জায়গায় থাকলাম। ওরে বলছে কি ওর ভাবি, যাকলি মা তুমি বাসায় থাকবো, আমি ফোন মারে নিয়ে রিপোর্ট আনতে যাবো। কয় কি না মা বাসায় থাকবে, আমি যাবো রিপোর্ট আনতে,
এটা আকিমা বলে।
আকলিমা বলে, এখন উদ্দেশ্যে তো জোয়ারে নেবে না, কারণ ওর সামনে তো ডাক্তারে বলবে না, ও গেলি শুনি ফেলবে, মন খারাপ করবে। তখন আমারও কোনো প্রকারে নেলো না, ওনরা দুজনেই গেল, আর আমি বাসায় বসে বেলকুনিতে যাই শুধু ফটের দিক চেয়ে রয়েছি, জানলা তুমি যে রিপোর্ট চাইছো এটিয়ে জানি তুমি অন্যটা করে ফেলো। এই করতে করতে দেখি কি যে এদিকে আসতেছে ওরা, আর মনটার ভিতরে দরফর করতেছে, জানলা এসে বলবে না যে ওফম্মা যা ভাবছিলাম তা না। এখন দুজনে ভিতরে ঢুকছে, দুজনের মন কালা, দুইজন দুই দিক দিয়েছে। এখন আবার হ্যাঁ
ভিতরে ঢোকার পরে কি হয়েছে আপনি?
ভিতরে ভিতরে ঢোকার পরে তো মা ওই আনসারটা শোনার জন্য অপেক্ষা করে আছে যে আনসারটা কি আসে, কিন্তু মা জিজ্ঞেস করতেছে কি হয়েছে। আমি তখন
কিন্তু
বলতে
ভিতরে আপনি কি ডাক্তার কি বলতেছিল আমাকে এটা একটু বলেন।
ডাক্তার বলতেছিল যে এর গার্জিয়ানকে। তখন ভাবি বলল যে গার্জিয়ান আমি, কিন্তু তখন আমি ভিতরে ঢুকে নেই। তখন আমি ভিতরে ঢুকে বলছি ডাক্তার কি হয়েছে আমাকে খুলে বলেন, সমস্যা নেই আমি মানায় নিতে পারবো। কারণ মাকে নেই নেই কেন, মা শুনলে তো অনেক কষ্ট পাবে, তো আমার ভিতরে থাক আমি কষ্ট পাই, কিন্তু মাকে কষ্ট দিতে চাচ্ছিলাম না।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় আরেকটা বিরতি নেব, কি হয়েছে সেটা অনুমান করবেন না, কারণ আমরা সবসময় বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়, কোনো বাকি আসলে অনুমান করার কোনো উপায় নেই, সৃষ্টিকর্তা আমাদের জন্য কি নির্ধারণ করে রেখেছেন। আমরা খুব ছোট্ট একটা বিরতি নিতে চাই, শুধু এটুকুই বলবো খুবই ক্ষণ জন্ম আমরা, খুবই অল্প সময়ের জন্য জন্মগ্রহণ করি, দুনিয়াতে আসি, আমাদের মাথার উপরে অনেক দায়িত্ব, জীবনটা একটা ছকের মধ্যে বেঁধে ফেলি, সেই ছোটবেলা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সামাজিক জীব হয়ে বসবাস করতে হয়। এই সমাজকে মেনে নিতে গিয়ে, এই সিস্টেমকে মেনে নিতে গিয়ে আমাদের এই জীবন কখনো দুর্বিষহ হয়ে ওঠে। কেউ কেউ উজ্জ্বল তারকা হন, এর বাইরেও একটা অন্যরকম জীবন থাকে, সেই অন্যরকম জীবনের গল্প আজকের এখানে প্রচার করা হচ্ছে। আকলিমার কাছে আমরা অবশ্যই ফিরে আসবো, আকলিমাকে দেখার জন্য তাদেরকে একটা ভিডিও ফুটেজ আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা ওখানে চলে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিয়ে দেবেন। যারা বই সংগ্রহ করতে চান, হেলমেট 920 জীবনের গল্প পার্ট 3 বই সংগ্রহ করতে চান ঘরে বসে, তাদের সবার জন্য বলছি দ্রুত ফোন দেবেন 16297 এই নম্বরে, রকমারির 16297 এই নম্বরে। এছাড়া আপনারা সংগ্রহ করতে পারেন বইমেলা থেকে, বইমেলার স্টল নাম্বার হচ্ছে 212, এটা বর্ণ প্রকাশের স্টল, খুব ছোট্ট একটা স্টল, এবং এই এই স্টলটি বসেছে সরোয়ার্দি উদ্যানে, আপনারা ওখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, অনুরোধ করছি বারবার, যে আজকের এই জীবনের গল্পটুকু শেষ পর্যন্ত আপনারা না শুনে ঘুমোতে যাবেন না, প্লিজ। 4 মিনিটের বিরতি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে আকলিমার জীবনের গল্প প্রচার করা হচ্ছে। আকলিমা, আমরা যেখানটায় ছিলাম যে আপনি ডাক্তারকে বলছিলেন যে আপনি মানিয়ে নিতে পারবেন যাই হোক না কেন বিষয়টা, তারপর?
তারপরে ডাক্তার বলল যে আমি কি বলবো, আমি এখানে সবকিছু লিখে দিয়েছি, তোমরা যে ডাক্তার পাঠাইছো ওই ডাক্তারের কাছে চলে যাও। কিন্তু আমি গেছি বিদ্যা, আমার ভাবিকেও কিছু বলে নাই, আমাকেও কিছু বলে নাই, কিন্তু ভাবি তো আগে থেকেই জানে যে সমস্যাটা কি। কিন্তু তখন আমার ভিতরে কাজ করতেছে যে নিশ্চয়ই এমন কোন একটা রোগ আমার শরীরে হয়েছে যে আমাকে বলতে পারতেছে না।
সবাই যেহেতু এভাবে বিষয়টা লুকোচুরি খেলা খেলছে, তাহলে নিশ্চয়ই বড় কিছু হয়েছে। ওকে, বের হওয়ার পরে দুজনের মুখ কালো হয়ে গেছে, যেটা আপনি বলছিলেন যে দুজন দুদিকে দুদিকে গেল। ওই সময়টাতে আপনি কি করতেছিলেন?
আমি তখন হল বৃষ্টি তো জামা কাপড় খুলে ওর একটু সুতি দিয়ে আমি দৌড়ে গেলাম ওই বাড়িটা বোধারে। জোরে বললি দিয়ে কি খবর মা, ও কান্দে দিল, কান্দে দিয়ে ওখানে ফোন মারলে এটা আইসে গোপালগঞ্জ, ওইটি করার কিছু নাই, ও জানি জানে না। আমি বলি শোন, ও তো যাইনি গেছে, এখন বিভিন্ন দিক দিয়ে ফোন আসতেছে যে কি খবর, রিপোর্টে কি আইছে, কেবল রিপোর্টে কি আসে।
আচ্ছা আকিমা, এরপর কি করলেন?
এরপরে মন খারাপ করে শুয়ে থাকলাম আর টেনশন করতে থাকলাম, যে যেখানে একটু ভরসা পেলাম যে 2 বছরের একটা চাকরি পাচ্ছি, নিশ্চয়ই এর ভিতরে আরো দরখাস্ত দিয়ে কিছু একটা করব, পড়াশোনা চালায় যাব, আরো এর ভিতরে আমার এরকম একটা সমস্যা ধরা পড়বে, আমি কি কিছুই করতে পারবো না, আমার আশাটা কি এই পর্যন্তই শেষ, আমার যদি কিছু একটা হয় তখন মা কি করবে, মা কিভাবে সামলাবে। এই টেনশন করতে করতে রাত্রে খাবার দিল, খাইতে পারলাম না, শুয়ে থাকলাম, ঘুম আসে না। পরের দিন সকালবেলা বাড়িতে আসলাম, সবাই জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে মা সবাইকে বলল যে ওর কাছে কিছু জিজ্ঞেস করো না, বেশি বিপর্যয়ের অবস্থা বেশি একটা ভালো না, এখানে যা আসছে তাই। তো পরে এখন সবাই বলতেছে এই যখন সমস্যাটা একটু জটিল হয়ে গেছে, মাকে বলতেছে তো তোমরা ঢাকা যাও, এখন ঢাকা তো আন্টিরে আছে, ভাবতেছি যে কি করা যায়, কোথায় করা, কার একটু সহযোগিতা পাবো, কি করব। তো ভাবতে ভাবতে হঠাৎই কালিমুল্লা মামার কথা মনে হলো,
যে কালিমুল্লা মামা আপনাকে নিয়ে এই উপন্যাসটা লিখেছেন।
জি।
ওকে।
তো মাকে বললাম মা টেনশন করেন না, সকাল হলে নানুর কাছে যাই, বলেন যে মামার কাছে একটু ফোন দিয়ে দাও।
মামা তো আপনাদের দুঃসম্পর্কের আত্মীয়।
দুঃসম্পর্কের মামা। পরে সকাল হলো, মা নানুদের বাড়িতে গেল, যাই ফোন দিয়ে দিল, তখন মা কথা বলল মামার সাথে, মা কান্দে দিয়ে বলল যে আমার মেয়েটার এই সমস্যা, ভাই তুই আমার মেয়েটারে বাসা, সবাই তো বলতেছে ঢাকা যেতে, তো ঢাকা তো আমরা কিছু চিনি না, কোন ডাক্তার দেখাবো কিছু বুঝি না, তো তুই একটু আমাদের পাশে থাক, আমাদের একটু সাহায্য কর। তো মামা বলতেছে তুমি কান্নাকাটি করো না, তুমি আজকে 2:30-এর গাড়িতে ঢাকা চলে আসো। তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, ঢাকা চলে আসলাম আন্টির বাসায়, ওই যে খালু চাওয়ার দোকান দেয় ফুটপাতে, ওই বাসায় আসছি। তো মামা সন্ধ্যাবেলা অফিস সেরে আমাদের বাসায় আসছে, আসার পরে মা তো অনেক কান্নাকাটি করতেছে, তো একই সান্ত্বনা দিচ্ছে যে সবকিছু করার মালিক হচ্ছে আল্লাহ, তুমি কান্নাকাটি করো না, টেনশন করো না, আগে তো ডাক্তারের কাছে যাই, তারপরে দেখা যাক কি হয়। মামার এক বন্ধু হয় ডাক্তার, সেই ডাক্তারের কাছে মামা নিয়ে গেল। টেস্টের ইগুলো দেখে মামা ডাক্তারে যখন দিল, তখন ডাক্তার তাকায় থেকে বলল যে তুমি বাইরে যাও, মামার কাছে বলল যে টেস্টে তো এই রিপোর্ট আসছে।
তখন আপনি জানেন না?
তখন আমি জানি না যে আমার ভিতরে অত বড় একটা রোগ কাজ করতেছে।
আপনি জানছেন কখনো যে আপনার ক্যান্সারের ব্যাপারটা? মামাই বলছে না কে বলছে?
না, পরবর্তীতে আমাকে এবারে ভিতরে ডাকলো, কারণ মামা আমাকে যখন রিক্সা দিয়ে যাচ্ছিল তখন সান্ত্বনা দিচ্ছিল যে মানুষের অনেকের অনেক কিছু হয় কিন্তু সবাই ভেঙে পড়ে না, তো তোমার যদি বড় কোনো সমস্যা হয়ে থাকে তো আমি তোমার কাছে কোনো লুকোচুরি করব না, আজ না হয় কাল তোমার তো একদিন না একদিন
জানতেই
জানতেই
হবে।
হবে, তো তুমি প্রথম থেকেই জানবা। ডাকার পরে ডাক্তার বলল যে তোমার তো ব্লাড ক্যান্সার হয়েছে, যার নাম শুনলে মানুষই ভয় পায়। তো আমার ভিতরে এরকম একটা রোগ কাজ করতেছে, আমি কিছুতেই কোনো বিষয় নিয়ে মানে মানাতে পারতেছি না, নিজে মনে হচ্ছে যে আকাশ ভাঙিয়ে আমার মাথার উপরে পড়ছে। আমার এত বড় একটা স্বপ্ন, এত আশা, মাকে অনেক সুখে রাখবো, আমি অনেক বড় কিছু হব, তো এখানেই শেষ হয়ে যাবে। শুনছি যে ক্যান্সার হলে মানুষ তো বাঁচেই না, তো আমি কি বাঁচবই না, আমি কি মারাই যাব। তো আমাকে সান্ত্বনা দিচ্ছে যে কান্নাকাটি করো না, এই রোগটা নাকি সাবিনা ইয়াসমিনের হয়েছিল, সেও তো সুস্থ হয়েছে, তা আল্লাহ যদি চায় তোমাকে এত বড় একটা ব্যাধি দিয়ে তোমাকে সুস্থ তো করে তুলতে পারে মুহূর্তের ভিতরেই। একটা ডাক্তারের সাথে ফোন করলো যে এই সমস্যা কি করা যায়, তো ডাক্তার বললো যে রিপোর্টটা ঠিক আছে কিন্তু পুরোপুরি শিওর হওয়ার জন্য আমরা একটা বোন ম্যারো টেস্ট করাবো, সেটা মামাবাজি শুরু কোথায় করাবো, পরে বললো যে ঢাকা সিএমএস এ করাতে হবে।
ঢাকা সিএমএস এ?
হ্যাঁ,
ওকে।
পরে বললাম তো আমরা তো চিনি না, পরে মামা তার এক তার বড় ভাই সালারে ফোন দিল যে ওদের একটু ঢাকা সিএমএস এ নিয়ে যাও, পরে তার সঙ্গে আমরা ঢাকা সিএমএস এ গেলাম। এখানে একটা বিষয় হলো যে ভিতরে ঢুকছি কিন্তু কি অবস্থা, আমাকে কেউ টানে না টেস্টে করার জন্য, আমার মাকে টানে দেখে আসেন, পরে যখনই মা বলে যে রুগী আমি না রুগী আমার মেয়ে, তখন সবাই মুখের দিকে তাকায় পড়ে, তখন আমারও খুব খারাপ লাগে যে অবস্থায় আমি আমার মাকে দেখবো আর উল্টে আমার মা আমাকে নিয়ে এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে।
হুম হুম হুম
তারপরে বোন ম্যারো টেস্ট করালো, বললো যে 3 দিন পরে রিপোর্ট দিব, 3 দিন পরে রিপোর্ট আসছে, রিপোর্ট নিয়ে মামা কালিমুল্লা মামাকে নিয়ে সেই ডাক্তারের কাছে গেলাম। মামা জিজ্ঞেস করলো যে কি অবস্থা, মামা আমাকে যাইতে যাইতে রিক্সায় বলল যে আমি যতটা ধারণা করতেছি তোমার যে কোনো একটা বড় ধরনের সমস্যা হয়েছে, তো তুমি ভেঙে পড়বা না, আমি তোমাকে মিথ্যা সান্ত্বনা দেব না, যাই হোক তুমি সামলাই নেওয়ার চেষ্টা করবা, মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু তো অবশ্যই হবে।
জি,
টেনশন টেনশন করতে করতে ওইখানে গেছি, তার মুখটা অবশ্যই কালো হয়ে গেল রিপোর্টটা দেখার পরে। তো মামা বলল যে কি সমস্যা কি হয়েছে বল, বলকে রিপোর্ট যেটা আসছে এটাই সত্য এবং ফার্স্ট স্টেজ যায় সেকেন্ড স্টেজে পড়ছে।
কি জিনিস এটা, আপনাকে কি বললো?
তো ডাক্তার আমার মুখের দিকে তাকায় রয়েছে, মানে আমার সামনে বলবে কিনা।
ওকে,
মামা ডাক্তারে বলল যে এইটা ওর সামনে বলো, আমি ওকে যথেষ্ট বুঝাইছি সহ্য করতে পারবে। তো যে রোগটার নাম শুনলে অনেকেই ভয় পায়, রোগটা হচ্ছে ব্লাড ক্যান্সার, না শুনে আমার ভিতরটা একেবারে এমন অবস্থা হয়ে গেল মনে হচ্ছে যে আমি ভিতরে ঢুকে যাচ্ছি, যে এই বয়সে কি হলো, আল্লাহ আমাকে একটা মেয়ে হিসেবে বানাইয়ে ভিতরে এমন একটা রোগ দিয়ে দিল, আর আমাদের এই একটা পরিবারে এটার ট্রিটমেন্ট বা কিভাবে চলবে, আমার মারে আমি কি বলবো।
মা ছিল না ওই সময় পাশে?
না, মা ওই সময় আমার পাশে ছিল না, বাইরে
মার
ছিল।
কাছে কিভাবে জিনিসটা নিয়ে গেলেন, কিভাবে ফেস করলেন?
তারপরে বেরোয় আসলাম, আর ভিতরে তো নানান প্রশ্ন কাজ করতেছে, কি করব, আমার ভিতরে এত আশা আর এই আশাটা কি এই মুহূর্তে শেষ হয়ে যাবে। মামা আমারে বাইরে বের করে দিল, কিন্তু তখন আমি কিছু বলতেছি না মাকে যে মামা আসুক, ডাক্তারের কাছে কথা বললো যে কোন ডাক্তার কি দেখাবো এই সেই বলার পরে সে দুইটা ডাক্তারের নাম বললো, মঞ্জুর মোর্শেদ স্যার আর একটা ডাক্তারের নাম। তো মামা ওইখান থেকে বেরোয় চলে আসলো, আসার সাথে আমার আর কয় একটা আরো দুইটা মামা গেল, ওর মামারাও বাইরে দাঁড়ানো, মাকে আগে বলে নিচ্ছে যে তুমি এটা নিয়ে মন খারাপ করবো না, টেনশন করবো না, সবই আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিছে, আল্লাহ আবার এটা সমাধানও করতে পারে। পরে মাকে বলল যে ওর এই সমস্যাটা ধরা পড়ছে, তো মাও চোখের পানি রাখতে পারলো না, আর আমাকে মামা যথেষ্ট ভাবে বুঝাচ্ছে যে তুমি মন খারাপ করবো না, ভেঙে পড়বে না, তুমি যত মন খারাপ করবো তোমার শরীরের প্রতি তত সমস্যা হবে, রোগটা তত বেড়ে যাবে, মনে সাহস রাখবো, বল রাখবো। পরে যে ডাক্তারের কথা বললো, ডাক্তার বসে মডার্নে ধানমন্ডি, আমি মা সহ পরের দিন মামা সহ খালু সহ ওইখানে গেলাম। তো ডাক্তার আমাকে দেখে বললো যে কি সমস্যা, পরে আমি ডাক্তারের সবকিছু খুলে বললাম, রিপোর্ট গুলো দেখালো, দেখানোর পরে আমাকে মামা আর ডক্টর মিলে বললো তুমি বাইরে গিয়ে বসো। মামাই বললো যে ডাক্তার কি কি বলছে, যে ও যদি আর ট্রিটমেন্ট ছাড়া আর 3 মাস থাকে তাহলে আর বাঁচবে না, বাকি ডাল্লা দিচ্ছে। তা যদি ভালো ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট চালানো যায়, তাহলে হয়তো 10 জনের ভিতরে একজন আল্লাহ যদি হায়াত দেয় তাহলে বাঁচতে পারে। তো এর খরচটা ব্যয়বহুল। মামা জিজ্ঞেস করলো যে কেমন হতে পারে, কয় প্রথম 28 দিনেই 5 লাখ টাকা খরচ হতে পারে।
ওহো,
কি
5 লাখ টাকা মানে বুঝতেই পারছেন ওদের ওদের জন্য মাউন্ট এভারেস্টে ওঠার মতো অবস্থা। তো যেখানে 500 টাকা সেফ থাকেন একটা ফ্যামিলিতে, সেখানে 5 লক্ষ টাকা, এবং হোয়াট এভার রেডিও জকি অর প্রেজেন্টার সিচুয়েশন কখনো কখনো এরকম আসে যখন আসলে কিছু বলার মতো থাকে না। আই এম অন দ্যাট সিচুয়েশন, বলেন।
তারপরে মামা এটা জিজ্ঞেস করলো, মামাও টেনশনে থাকলো যে আমি যদিও সরকারি চাকরি করি কিন্তু আমারও তো ব্যাংক ব্যালেন্স নাই।
এবং হি ইজ আ ভেরি অনেস্ট অফিসার। আমি জানি না মানে আমি কেন তার তাকে নিয়ে এটা বলছি, আমি তার সঙ্গে মাত্র একদিন দেখা হয়েছে, এত অমায়িক একটা মানুষ, কয়েক মিনিটের কথা মাত্র, এবং এত ভালো লেগেছে তাকে আমার, যে কারণে আমি তাকে সঙ্গে সঙ্গে কথা দিয়েছি আমি নিজে কথা বলবো ওনাদের সঙ্গে, মানে এতটা ভালো লেগেছে আমার খুব অল্প সময়ের মধ্যে। হি ইজ রিয়েলি গুড অফিসার, বলুন। তারপরে
তারপরে ডাক্তার জিজ্ঞেস করলো যে পুরো ট্রিটমেন্টের জন্য কত টাকা খরচ হতে পারে। 10 থেকে 12 লাখ টাকা খরচ হতে পারে।
10 থেকে 12 লক্ষ?
10 থেকে 12 লাখ টাকা। তখন মামা বলল যে হায় রে, আমি এত টাকা কোথায় পাব। ডাক্তার বলল যে যদি আপনারা আমার কাছে ট্রিটমেন্ট চালাতে চান তাহলে আসগর আলী হাসপাতালে চলে যাবেন কালকে সকালেই। ওইটা ই করে মামা চলে আসলো, আমাদের ওইখানে বসে কিছুই বলে নেই।
আচ্ছা, মানে টাকা পয়সার বিষয়টি
টাকা পয়সার বিষয়, আর ওই যে কতদিন ট্রিটমেন্ট না চালালে কি হবে, এটা কিছুই বলে নেই।
আচ্ছা,
তারপরে আসতেছে আর মাকে বলতেছে যে ওর যে সমস্যাটা হয়েছে চিকিৎসার এটা ব্যয়বহুলই হবে, তবে তোমারও পরিচিত যত লোক আছে তুমি তাদেরকে বলো, আমারও পরিচিত যত লোক আছে আমি তাদেরকে বলি দেখি কি করা যায়, আর চলো তোমাদের বাসায় যাই করি। যে মামা ওইখানে ভর্তি করাবে, আমরা যদি রাজি না হই। বলার পরে বাসায় গেছি, বাসায় যে যে খালু ওখানে তাকেও ডাকছে, ডাকার পরে সব কথা এই যে যেগুলো হয়েছে এই কথাগুলো আর কি তাদের বলা হয়েছে। পরে মা বলল কি যে তুমি আমারে ওই হাসপাতালে ভর্তি করবা, আমি এত টাকা কোথায় পাবো, আর মানুষের কাছে আমাকে বলতে বলতেছো। আমি বললাম মানুষে যদি আমাকে টাকাটা না দেয় তো আমি কি করব। বলল যে বাংলাদেশে তো 16 কোটি লোক আছে, একটা টাকা করে দিলেও তো অনেক টাকা হবে, আমি সবার কাছে এই বিষয়গুলো তুলে ধরবো।
এটা আপনার মামা আপনাদেরকে বলল?
মামা বলতেছে
এই কালিমুল্লাহ।
কালিমুল্লাহ। তারপরে মা বললো যে তুমি আমাকে ওইখানে ঢুকাই দিয়ে চলে আসবা, আমার কেউ যদি খোঁজ খবর না নাও তাহলে আমি কি করব। ওইখানে বসে যদি মারা যায় তাহলে টাকা না দিলেও তো আমার মেয়েকে ছাড়বে না, তার থেকে ওইখান থেকে ওইভাবে না মারা আসছে বাসায় বসে মরাটাই আরো ভালো। মামা চিন্তা করলো যে আমার একটা ছেলে অথবা মেয়ের যদি এরকম সমস্যা হতো তাহলে কি আমি তাকে এই টাকার অভাবে মারা যেতে দিতাম। আমি
মামা মানে তো আপন মামা না,
দূর সম্পর্কের মামা,
চিন্তা করুন।
তো আমি যে ভাবো আমার জন্য তো মানুষের কাছে টাকা চাবো না, অন্য একটা অসহায় মেয়ের জন্য আমি ই করব, তো যেভাবে হোক আমি পথে নামবো, দেখা যাক বাকিটা কি হয়। তাহলে বললো যে তুমি সবকিছু গুছাই রাখো, আমরা সকালবেলা 7:30টার ভিতরেই বেরোয় যাব। এখানে সকালবেলা 7:30টার ভিতরেই বেরোয় গেলাম। বেরোয় যাওয়ার পরে মামা আমাদের ওইখানে ডাক্তারের সাথে কথাবার্তা বলে আমাদের ওইখানে ভর্তি করে দিয়ে আসলো। দিয়ে এসে ডাক্তার আমাকে দেখার পরে ডাক্তার বলল যে একটা সিভিল লাইন করতে হবে গলার কাছ থেকে, এখান দিয়ে নাকি সিভিল লাইন করে টেস্ট করে দেখছে যে আমার প্লাটিলেট এবং ব্লাড কম। এ অবস্থায় যদি সিভিল লাইনটা করে তখন রক্তক্ষরণ হয়ে আমি মারা যাব। তারপরে বলল যে তোমার মামাকে ফোন দাও যে ইমিডিয়েটলি ভাবে তোমার ব্লাড লাগবে,
ওকে,
তো পিজি থেকে না ঢাকা হাসপাতাল থেকে আনতে হবে এখান থেকে, তো এটার কমপক্ষে খরচ হবে 15,000 টাকা প্লাটিলেটটা একজন ডোনারের গা থেকে নেবেন। তারপরে মা মামার কাছে ফোন দিয়ে বলল যে এই কথা বলে ডাক্তার যে আবার মামা ফোন দিছে, পরে বলল যে হ্যাঁ এটা না হলে হবে না। বলে যে আমার কাছে তো এখন 1 টাকাও নাই, আমি কিভাবে ম্যানেজ করবো। তারপর তার অফিসের পরিচিত একটা লোক আসছে, মামা সব কথাগুলো খুলে বললো যে মামা ধর ধর করে ঘামতে লাগলো যে এখন রে এখানে নিলাম, এ যদি সে বিনা চিকিৎসায় মারা যায় তাহলে কি অবস্থাটা হবে। পরে ওই লোকটা 15,000 টাকা দিয়ে দিল। দেওয়ার পরে আরেকটা মামাকে ডোনার খোঁজার জন্য বললো, সে ডোনার খুঁজে নিয়ে পিজিতে আসছে, ওদের 6টার ভিতরে পিজি বন্ধ হয়ে যাবে,
মানে ব্লাড ডোনার,
ব্লাড ডোনার তার 6টার আগে ওইখানে পৌঁছাতে হবে, পরপর 3 দিন সরকারি বন্ধ, তাহলে তো প্লাটিলেটটা আস্তে আস্তে আমার কমে যাবে, 9,000-এর নিচে যখনই চলে আসবে তখন নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড ছুটবে। তো অনেক কষ্ট করে ওইখান পর্যন্ত পৌঁছাইছে, পৌঁছাইয়ে প্লাটিলেটটা দিছে আমার, রাত্রে আইসিউর ভিতরে নিয়ে সিভিল লাইন করছে,
যাত্রা শুরু হলো। তার ট্রিটমেন্টের শুরুটা কতদিন আগে?
5 মাস আগে।
5 মাস আগে। 5 মাসের মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা আমরা শুনবো 5 মিনিটের বিরতির পরে। আপনাদের জন্য গুড নিউজ, ব্যাড নিউজ এবং ভালো নিউজ সবকিছু নিয়ে আমরা ফিরে আসতে চাই এই 5 মিনিট পরে। শুধু একটা কথাই বলার আছে, জীবনে কখনো হাঁটতে হয় না, অন্তত নিজের কাছে না। ওদের কিছুই ছিল না, যা আছে সেটা নিয়েই ওরা মানুষের কাছে হাত বাড়িয়েছে, কিন্তু ওরা একটা ভালো মানুষের সন্ধান পেয়েছে, এই ভদ্রলোক কালিমুল্লাহ। এবং ইনি সামহাও ওনার জায়গা থেকে ইন্টেনশন ছিল যেভাবেই হোক এদের এদের পাশে দাঁড়াতে হবে। আমার এত ভালো লেগেছে যে এনাদের জীবনের গল্প নিয়ে উনি সুন্দর একটা উপন্যাস বের করেছেন। আমি উপন্যাসের ছবিটা আমি আমার পেজে দিয়ে দিব, আপনারা বইটা কিনবেন, কারণ আমার বিশ্বাস এই বই থেকে যে বিকৃত অর্থ আসবে এটা ওনাকে বলতে হবে না। এটার লাভ আসুক বা যেটাই আসুক না কেন, ইনি ওনার এই দুঃসম্পর্কের ভাগিনাকে ট্রিটমেন্টের জন্য এটা করবেন। আরো একটা গুড নিউজ আমি দিতে চাই, এবং সেই গুড নিউজের সাথে আমি আপনাদের সবাইকে সম্পৃক্ত করতে চাই। প্রিয় শ্রোতা, আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে আজকের এই জীবনের গল্পে আপনারা সম্পৃক্ত থাকবেন। এটা আমার হয় কি, এই অনুষ্ঠানটা তো আমার মানে বেবির মতো, আমার এটা কনফিডেন্টের জায়গা। আমি যদি বলি যে আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে লাখ লাখ মানুষ আমার সঙ্গে থাকে। এটা আমার এক অন্যরকম একটা ভালোবাসার জায়গা, সেই জায়গাটা থেকে বলি। তো আমার বিশ্বাস যে আপনারা আছেন এবং আপনাদেরকে আমার দরকার। এই 5 মিনিট পরে ফিরে এসে বলবো কেন দরকার। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এই ফাঁকে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা যদি আমাদের এখানে জীবনের গল্প বলতে আসতে চান আপনারা ফোন করবেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 0961389282। আমি আবারও বলি 0961389282। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জে কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমরা কথা না বাড়িয়ে আকলিমার জীবন গল্পে আমরা আবারও ফিরছি। জি, তারপর একটা ব্যবস্থা হলো ওই 15,000 টাকা ওই ব্লাড। হ্যাঁ,
ব্যবস্থা হলো যে ওদিন রাত্রে 12টার সময় আমাকে নিয়ে গেলো, ব্লাড আনতে আনতে 12টা বাজে গেলো, তারপরে ছিটে দিল 2টা বাজে। আর মা তো ওইখানে বসে কান্নাকাটি শুরু করছে, কি জানি হয় আমার মেয়েটা কি মারাই যায় কিনা। তারপর দিন থেকে আমার কেমোথেরাপি শুরু হলো।
পরের দিন থেকে কেমোথেরাপি শুরু,
কারণ ডাক্তার চায় না যে একদিনেও লেট করবে।
সেকেন্ড স্টেজে ছিল।
হ্যাঁ, তো ডাক্তার বলছে যে ব্লাড ক্যান্সারটা নাকি জ্যামিতিক হারে বাড়ছে,
জিওমেট্রিক্যাল হারে।
যেদিন একদিন পরে যদি হয় তাহলে এটা আরো
জিওমেট্রিক্যাল হারটা অনেকেই বোঝেন, তারপরে অনেকে যারা বিষয়টা ক্লিয়ার না তাদের সম্পর্কে একটু বলি। বাড়ার রেটটা হচ্ছে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64। এই হারটা করে আপনি জাস্ট আর 2-3টা স্টেপ আগান, তাহলে আপনি দেখবেন যে আপনি আর কাউন্ট করতে পারছেন না। মাই গুডনেস, বলুন। তারপর
ওদিন থেকে শুরু হলো, তখন ডাক্তার বলে গেছে যে এই ইনজেকশনটা 15 মিনিটের ভিতরে যাবে, পুরো কমপ্লিট করতে হবে।
15 মিনিট ধরে ইনজেকশন যাবে,
এই সিভি লাইন থেকে দিল আস্তে আস্তে করে, সেলাইনের মতো করে,
ফার্স্ট কেমোথেরাপি,
ফার্স্ট কেমোথেরাপি। তারপরে দেওয়ার পরে আমার 2 ঘন্টা পরে ঝাঁকুনি উঠছে, মানে 2-3টা কম্বল দিয়ে ঢেকে রাখছে, তারপরে ঠেসে ধরছে, কোনো অবস্থাতে সেটা থামতেছে না। তো আমার মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, যে
সেন্স ছিল
মানে কিছুটা প্রথম প্রথমে ছিল যে আমার শরীরটা ঝাঁকতেছে এরকম, কিন্তু পরবর্তীতে কি হয়েছে আমি
জানেন না,
ই করতে পারি।
আল্লাহ মাফ করুক, যারা কেমো নেন এনারা যে কতটা ফাইট করেন এই ভাগ্যের সঙ্গে বেঁচে থাকার জন্য, আল্লাহ সবাইকে মাফ করুক, এই অসুখ যেন কখনো কারণ না হয়। কেমোথেরাপি যে কি ভয়াবহ জিনিস।
তারপরে ডাক্তার আসলো, সিস্টার যে ডাক্তার ডাকে নিয়ে আসলো, সব ডাক্তার গুলো এক হলো যে, আর ডাক্তার মামাকে বলে দিছিল যে এই 28 দিনের ভিতরে যদি সে ভালো হয় তাহলে আস্তে আস্তে ভালো হতে পারে, আর যদি তার পজিশনটা খারাপ হয়ে যায় তাহলে সে 28 দিনের ভিতরেই মারা যাবে।
এটা বলে দিয়েছিল ডাক্তার,
এটা বলে দিয়েছিল ডাক্তার।
তো আপনি তো রিকভার করেছেন আলহামদুলিল্লাহ, আপনি তো একটা স্টেজ রিকভার করেছেন বলা যেতে পারে, 28 দিন তো পার হয়ে গেছে।
হ্যাঁ, তারপরে 2 ঘন্টা যাবৎ আমার ওরকম অবস্থা ছিল, আস্তে আস্তে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেল, কিন্তু আমার আমি কিছু খাইতে পারতাম না।
আপনাকে এখন দেখি আমি বুঝতে পারছি যে আপনি আসলে মানুষটা কত দুর্বল। আপনি যে 2 ঘন্টা ধরে কথা বলছেন আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। ও যে কি পরিমাণ দুর্বল আপনার ভিডিওতে গেলে দেখতে পাবেন, ওরা একটা মাস্ক পরে থাকে অলওয়েজ, এবং মাস্কটা গলায় নামিয়ে ও কথা বলছে, আপনার ভিডিওতে গেলে দেখতে পাবেন খুবই দুর্বল। চোখের দিকে তাকালে বা ওর শরীরের দিকে তাকালেই বোঝা যায় যে শরীরে ব্লাড নেই, হলুদ। আমাকে একটু সংক্ষিপ্ত করে বলেন, কারণ আমি অনেকগুলো মেসেজ দিব আমার লিসনারদেরকে, আমি একটু সংক্ষিপ্ত করেই বলতে শুনতে চাই আপনার কাছ থেকে, এখন আপনি কি অবস্থায় আছেন?
শরীরটা অনেক দুর্বল, মাঝে মাঝে।
ট্রিটমেন্টের কি অবস্থা?
ট্রিটমেন্টের অবস্থা তো এইবার যে রিলিজ দিয়েছে আমাদের কোনো ব্যবস্থাই ছিল না, টাকা পয়সা
টাকা পয়সার কোনো
কোনো
ব্যবস্থা ছিল?
ব্যবস্থাই
কত
ছিল
টাকা
না,
খরচ গেছে এখন পর্যন্ত?
এই পর্যন্ত 11.5 লাখ টাকা
11.5 লক্ষ টাকা
খরচ
কে
গেছে।
ম্যানেজ করেছেন এটা?
ম্যানেজ করছে মামাই করছে, কিন্তু সব আপনাদের মতন জনগণের কাছ থেকে SMS পাঠিয়ে, কারোর কাছে দরখাস্ত দিয়ে, এভাবে করেই সে টাকাটা ম্যানেজ করছে, কিন্তু এখনো সে 2 লাখ টাকার উপরে দিন আছে।
আপনার মামাই এটা করছে, দুঃসম্পর্কের যে মামা
হ্যাঁ,
কালিমুল্লা,
দুঃসম্পর্কের যে মামা সে এটা করছে,
মানুষের কাছ থেকে গিয়ে গিয়ে যে কোনো ভাবে হোক বিভিন্ন ভাবে হাত পেতে পেতে এগুলো তিনি সংগ্রহ করছেন আপনার ট্রিটমেন্টের জন্য,
হ্যাঁ
এবং এগুলো দিয়ে আপনার ট্রিটমেন্ট চলছে?
এইগুলো দিয়ে আমার ট্রিটমেন্ট চলছে। এখন কোনো উপায় না পেয়ে মামি বলতেছে যে হায় রে কি করবো, এখন তো আরো এক ধাপ বাকি আছে ওর ট্রিটমেন্টের।
আরেক ধাপ কোনটা? এটা
এইটা চতুর্থ ধাপ।
মানে কতগুলো ধাপ লাগবে আপনার এরকম ট্রিটমেন্টের?
4 ধাপের কথা বলছে,
3 ধাপ কমপ্লিট হয়ে গেছে,
হয়েছে,
শুধু আরেকটা ধাপ বাকি আছে।
হ্যাঁ, প্রথম অবস্থায় আমার এরকম অবস্থা হয়েছিল, চুল তো পড়ে গেছে, তারপরে চোখের ভিতরে রক্ত, ব্লাড, এমন অবস্থা হয়েছিল যে গলা দিয়ে আমি বমি করি, গলা দিয়ে শুধু তাজা রক্ত বেরোয়,
আহা হা,
এরকম অবস্থা
আমি
হয়েছিল।
কালিমুল্লাহ সাহেবকে এই মুহূর্তে ফোনে কানেক্ট করছি, প্রিয় শ্রোতা, আমরা ওনার সঙ্গে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, তারপর আমরা আবার আকলিমার কাছে ফিরবো।
সালামু আলাইকুম।
জি সালামু আলাইকুম, আপনি কালিমুল্লাহ সাহেব বলছেন?
জি জি,
আমি আরজে কিবরিয়া বলছি 8920 অনুষ্ঠান থেকে। আমরা যেই মেয়েটির আজকে এখানে ইন্টারভিউ নিলাম, তার পরিচয়টা আসলে আপনার মাধ্যমেই আমার হয় বইমেলাতে, যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি আমার লিসনারদেরকে। উনি সম্পর্কে বোধহয় আপনার ভাতিজি হন, তাই কি?
ভাগি হয় পড়শি আর কি, একই গ্রামে বাড়ি
পড়শি।
মেয়েটা যখন আমার কাছে অসুস্থ অবস্থায় আসে আর কি ঢাকাতে,
জি,
তখন ওর মা 20,000 টাকা নিয়ে বাড়ি থেকে আসছে। আমি দিনের নিতিন খাওয়ার মতো জীবন যাপন করি আর কি, সরকারি চাকরিজীবী হিসেব নিকেশ করে চলতে হয়। এই অবস্থা কোরবানির কাছাকাছি বোনাসের টাকাটা খরচ হয়ে গেছে ওর পিছনে, তখন পরিচিত মানুষের কাছে ফোনে ফোনে বলতে থাকে আর কি। আমার তো আসলে ছোটবেলা থেকে কারোর কাছে কিন্তু চাইতে খুব বিতর্কিত বোধ করছি, যে কোনো কিছু ধার চাইতেও লজ্জা লাগে। এখন কি করে সাহিত্য চাই, সাহিত্য ঠিক চাই নি, আমি গল্প বলি আর কি।
বইটা লিখলেন কি কারণে, এই উপন্যাসটা লিখলেন কি কারণে? আপনার কি লেখালেখির হাত আগে থেকে ছিল?
না না, লেখালেখির হাত মোটেই ছিল না, যেহেতু আমি অপরিচিত মানুষের কাছে বলতে সাহস পাই না, মানুষ আমাকে ফালতু ভাবতে পারে, কারণ এইটা তো হয়তো অনেকে ব্যবসাও করে। তখন মনে হয় যে পরিচিতরা যারা আমার নেতার সম্বন্ধে জানে তারা হয়তো আমাকে সাহায্য করবে, এই থিঙ্কিং থেকে আমি সাহায্য চেয়ে চেয়ে ওকে টাকা কালেক্ট করছি প্রায় ধরেন 7.5-8 লাখ।
আচ্ছা,
তখন মেয়ের দ্বিতীয় রাউন্ড থেরাপি শেষ, কিন্তু আমি ভাবতেছি যে আরো 2 রাউন্ড থেরাপি লাগবে, এবং ও যদি ভালো হয়ে যায় ওর নার্সিং এর জন্য ফান্ড লাগবে।
আচ্ছা,
এখন অপরিচিত মানুষের কাছে আমি আর বলবো না, তাহলে পরিচিত তো শেষ হয়ে গেলো, ওদের কাছে আর একবারও তো বলা যায় না, তাহলে উপায়টা কি পাই? তখন আমার মাথায় আসলো যে একটা যদি বই লিখি এবং সামনে বই মেলা আসছে, এই বইটা বিক্রির পুরো টাকাটা যদি ওদিকে যায় তাহলে আমার 2টা লাভ হবে। 1 নম্বর হলো মেয়েটার মাঝখানে ছেড়ে দেয় বিনা চিকিৎসায়, এটা অসমাপ্ত, এটা তো আমার তৃপ্তি, মানে নিজের কাছে নিজে চলতে থাকবো, যে তাহলে আমি ওর দায়িত্বও নিলাম শেষও করতে পারলাম না একটা। আর যদি আমার ওর ট্রিটমেন্ট করতেই হয় তাহলে অনেক ঋণ হয়ে যেতে হবে, যেটা অলরেডি আমি এখন ঋণ আছি।
জি,
এই বই বিক্রি হয়ে টাকাটা পাই তাহলে আমি তো আর ঋণ মুক্ত হবো।
জি,
সেই থেকেই লেখা, কিন্তু বিষয়টা হলো যে মানুষ তো আর এস্টাবলিশ রাইটারদের বই কিনে, আমার বই কে কিনবে?
না, আপনার বই কিনবে, এবং আপনি আমাকে, আপনাকে আমি ওয়ার্ড দিতে পারি, এটা আমার হেলিউড 920 লাখ লাখ শ্রোতার শক্তি, যেটা আমি এতদিন অনুষ্ঠান করে পেয়েছি। তার আগে আপনি আমাকে একটু বলেন যে আপনার বইয়ের নামটা কি এবং কোন প্রকাশনীতে কত নম্বর স্টল এটা পাওয়া যায়?
জি জি, আমার স্টলটা হচ্ছে অনন্যা প্রকাশনী, সৌরাজ্য উদ্যানের মধ্যে অনন্যা প্রকাশনী, বইয়ের নাম অনন্ত প্রতীক্ষা।
অনন্ত প্রতীক্ষা, লেখক হচ্ছেন কলিমুল্লাহ, আর স্টল নাম্বার হচ্ছে কত? আপনি কালকে পরশু এবং তারপরের দিন, 3 দিন একটু স্টলে বেশি করে সময় দেবেন, কারণ অসংখ্য শ্রোতারা ওখানে যাবেন, বই কিনবেন এবং আপনার সঙ্গে কথা বলতে চাইবেন। বইটির মূল্য কত?
লিখিত মূল্য 125 টাকা।
আমি সবাইকে রিকোয়েস্ট করি, স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই এরকম একটা স্টেপ নেবার জন্য।
আমি আপনার কাছে, বিশেষ করে আপনার কাছে যে কত কৃতজ্ঞতা এটা আমি বলে বোঝাতে পারবো না।
থ্যাংক ইউ সো মাচ।
জি জি জি।
3টা ধাপে আপনার প্রোগ্রেস কি, আপনার কি ডেভেলপমেন্ট হয়েছে, ডাক্তাররা কি বলছে?
ডাক্তাররা বলছেন যে চতুর্থ ধাপ যদি সে ই হয়, তারপরে আমরা আর একটা বোন মেরু টেস্ট করব, তখন দেখা যাবে যে কোন অবস্থায় আছে।
চতুর্থ ধাপের জন্য আপনার কি কি করতে হবে এখন?
থেকেও যেরকম করা হয়েছে এখনো সেরকম।
ওই আবার সেই কেমোথেরাপি দিবে?
কেমোথেরাপি দেবে।
কত টাকার দরকার আপনার এই ট্রিটমেন্ট এখন করার জন্য ফুল?
এটা তো শিওর দিয়ে বলা যাবে না, তারপরেও 3 লাখ টাকার উপরে লাগবে এখন।
3 লাখ টাকার উপরে লাগবে ট্রিটমেন্ট দিলে? ঠিক আছে, উনি নাম্বার ঠিক বলেছে, 3 লাখ টাকার মতো, আপনি তো জানেন বোধ হয়।
এখন সেটি আমি তো লেখাপড়া জানি না, আমি কিছু বুঝিনি, ওই ভাই সবকিছু করে, 2 লাখ টাকা তো দেনা আছে।
আচ্ছা, আরো 3 লক্ষ টাকার মতো লাগবে?
3 লক্ষ টাকার বেশি যাইবে, কারণ এই যে বোন মেরু রিপোর্ট, এই রিপোর্ট, সেই রিপোর্ট দিত,
মানে এখনো 4-5 লক্ষ টাকার ধাক্কা
হ্যাঁ
আপনাদের,
এখনো 4-5 লাখ টাকার ধাক্কা আছে।
এবং সেটা আপনার এই মামা একা একাই ফাইট করে যাচ্ছেন এটা এটা ম্যানেজ করার জন্য। ফাইন, তাওয়াক্কাল তো আল্লাহ, আমরাও আজকে থেকে যুক্ত হলাম এবং আমার মনে হয় হ্যালো 8920-র লিসনাররাও যুক্ত হলেন। লেটস সি, আমরা হ্যালো 8920-তে এখন পর্যন্ত প্রাউডলি বলতে পারি যেখানে অনেক মানুষ এসেছেন, জীবনের গল্প বলেছেন, সাহায্যের হাত বেড়েছেন এবং আমরা হাত বাড়িয়ে দিয়েছি। কোনো কোনো সময় আমরা পারিনি, যে সাহায্য এসেছে সেটা আসলে সাহায্য ঠিকই ছিল কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছেন, এরকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু কোনো কোনো সময় আমরা সাকসেস হয়েছি এবং এটা আমাদের খুব খুব গর্ব ভরে বলতে ইচ্ছা করে। এগুলো আসলে খুব সাধারণ মানুষের সাহায্য। আমরা দুটো অ্যানাউন্সমেন্ট দিতে চাই। একটা হচ্ছে, যেই ভদ্রলোক এই বইটি লিখেছেন, যেহেতু 21শে বইমেলা চলছে আমরা জানি, আপনারা এই ভদ্রলোকের বইটি আপনারা কিনবেন। এবং আপনাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আমি করতে চাই, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট 3 যে বইটা আমরা বাজারে এনেছি, আমরা একদম প্রথম থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে আসছি যে এই বই থেকে বিক্রিত সমস্ত লভ্যাংশ আমরা দান করে দেব গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। আমরা স্পেশালি 3টা দিন রাখছি, আগামী 3 দিন, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই 3 দিন আপনি চাইলে রকমারি.com থেকে কেনেন কিংবা আপনি বইমেলায় গিয়ে কেনেন। এই 3 দিন যত বই বিক্রি হবে, আমার এই জীবনের গল্পের পার্ট 3 বইটি যত বই বিক্রি হবে, এই বইয়ের সমস্ত লভ্যাংশ আমি আকিমাকে দিয়ে দিব। এটা আমি আপনাদেরকে ওয়ার্ড দিলাম এবং আমি চাই যে আপনারা সবাই ওর সহযোগিতার জন্য আগামী 3 দিন আপনারা এই বই সংগ্রহ করুন। আমাদের বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সরওয়ার্দী উদ্যানের 212 নম্বর স্টলে এবং আপনি যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন রকমারি.com-এর 16297 এই নম্বর, আমি আবারও বলছি 16297 এই নম্বরে, অথবা 01840521797 আমি আবারও বলছি, অথবা 01840521797। এছাড়া ফার্মগেটের UCC বুক হাউস থেকে আপনি বইটা সংগ্রহ করতে পারেন, নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে বইটা সংগ্রহ করতে পারেন, খুলনাতে যে বইমেলা চলছে সেখানে বর্ণপ্রকাশের স্টল নম্বর 77 ওখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। এবং স্পেশালি যারা হয়তো বইটি কিনতে পারবেন না তাদের সবার জন্য বলছি 3-4-5 লক্ষ টাকা, এটা কোনো টাকাই না, সবাই যদি একটু একটু করে হেল্প করি, এই মেয়েটা, এই দুজন নারী জীবন যুদ্ধে যে যুদ্ধ করেছেন সেখানে আমরা তাদেরকে একটা স্বপ্নের, যে স্বপ্ন নিয়ে বড় হয়েছে এই দুজন নারী, একই স্বপ্ন দুজন দুজনকে হ্যাপি করা, সেই স্বপ্নের দিকে আমরা হয়তো কিছুটা হলেও এগিয়ে দিতে পারবো, বাকিটুকু তো আল্লাহর ইচ্ছা। তো আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920-র দুটো বিকাশ নাম্বার আছে, এটা ব্যক্তিগত নাম্বার। আপনারা যদি মনে করেন যে এই মেয়েটার বেঁচে থাকার জন্য আপনি কিছুটা সাহায্য পাঠাবেন তাহলে আপনি সাহায্য পাঠাতে পারেন। আমি দুটো বিকাশ নাম্বার বলে দিচ্ছি, বলে দেবার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ এই নাম্বার দুটোতে বারবার ফোন করে আপনারা কথা বলার চেষ্টা করবেন না যেটা হ্যালো 8920-র নাম্বার কিনা, কারণ এই দুটো নাম্বার একেবারে ফিক্সড, ওখানে সবার নাম্বারে রেসপন্স করা খুবই খুবই ডিফিকাল্ট, সম্ভব হয় না, এবং যে কারণে নাম্বার দুটো ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে। আপনারা পাঠিয়ে দিয়ে যদি নিশ্চিত হতে চান তাহলে একটা টেক্সট পাঠাবেন যে আমি এত টাকা পাঠিয়েছি এটা পাওয়া গেছে কিনা, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিই। আচ্ছা, বিকাশ নাম্বার দুটো আমি বলছি, এটা ব্যক্তিগত নাম্বার, প্লিজ একটু নোট করে নেবেন। প্রথম নাম্বারটা হচ্ছে 01782-510-515, আমি আবারও বলি 01782-510-515, আবার বলছি 01782-510-515। আরেকটি নাম্বার আছে, এটাও পার্সোনাল, হ্যালো 8920-র 01743075722, আমি আবার বলছি 01743075722, আমি আবারও বলছি 01743075722। আপনাদের হাতে ছেড়ে দিলাম এবং আমি জানি আপনারা আমাদেরকে নিরাশ করবেন না। কি বলার আছে আকিমা, শেষের দিকে এসে একটা কঠিন প্রশ্ন করি আপনাকে? আমি জানি প্রশ্নটা করা অন্যায়, তারপর আমি করতে চাই আপনাকে, কারণ ইদানিং এই বিষয়টা ব্যক্তিগতভাবে আমাকেও খুব ভাবায়। পৃথিবীতে জন্মেছি মানেই আমাদেরকে মৃত্যুর স্বাদ পেতেই হবে, কিন্তু ওই মৃত্যু ব্যাপারটাকে ফিল করা যায় না যতক্ষণ পর্যন্ত নিকট আত্মীয় বা কাছের কেউ না মারা যায়। আমি জানি আমার বাবা যেদিন মারা গেলেন, আমি যেদিন খবর পেলাম, আমার দাদি যেদিন মারা গেছেন, সেদিন আমি সত্যি সত্যি ফিল করতে পেরেছি না একদিন আমাকে চলে যেতে হবে এভাবে। কিন্তু যখন আমি শুনলাম আমার বাবা মারা গেছেন, তারপরে আমার কাছে সবসময় মনে হতো, ইভেন আমার এখন এটা মনে হয় যে কোনো একদিন আমি থাকবো না, এই হ্যালো 8920-ই হয়তো আমার জীবনের শেষ অনুষ্ঠান, এমনও হতে পারে আল্লাহ চাইলে। আমরা তো অনিশ্চিত কবে যাব, কিন্তু আপনার সামনে তো সিস্টেম এমন এমন হয়ে গেছে, যদি সবকিছু ফেল করে তাহলে নিশ্চিতভাবেই আপনাকে মৃত্যু মেনে নিতে হবে। এই জিনিসটা ব্যক্তিগতভাবে আপনি কখনো ফিল করেন? ফিল করলে আপনার ভিতরে ফিলটা কি হয়?
তখন আমার খুব খারাপ লাগে, আবার খারাপ লাগে না, এই জন্য এই যে আল্লাহ যেটা করে সেটা তো ভালোর জন্যই করে, তাই নিশ্চয়ই আল্লাহ আমাকে এরকম একটা সমস্যা দিছে, ভবিষ্যতে কোনো ভালো হবে সেই কারণে। আর মানুষ তো মরণশীল, একদিন তো মরতেই হবে। আবার খারাপও লাগে যে আমি এত স্বপ্ন দেখছি কিন্তু সেই স্বপ্নগুলো আমার সব জিনিসেই শেষ হয়ে যাচ্ছে, একা একা যখন থাকি তখন মনের ভিতরে অনেক খারাপই লাগে।
আমরা এতগুলো মানুষ মিলে একজন মানুষের স্বপ্নকে হেরে যেতে দিতে পারি না। এটা আমাদের হেলিট 920 এর শক্তি এবং আমরা হারাতে দেব না। তাওয়াক্কাল তো আল্লাহ। আজকের মতো শেষ করছি প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে পাশে চাই।
গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, মা গো গর্ভধারিণী মা গো জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, মায়ের কান্দন জাগরিব আমার জন্ম দুঃখী মা, মা গো গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। দশমার দশ দিনী মায়ের গর্ভে দিতে খাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, মায়ের প্রসবের কানে উঠেছে তাই নয়ন জ্বলে, মায়ের প্রসবের
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
Exclusively on FusionBT.com.